This track was downloaded from FusionBD.com.
PBC Radio, FM 89.2.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের ডট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়।
দেখতে দেখতে দৌড়ের 41তম পর্বে চলে এসেছি আমরা। লম্বা একটা সময়, 40টি পর্ব জুড়ে আমরা ঘুরে বেরিয়েছি বাংলাদেশের প্রত্যন্ত হন্টেড জায়গাগুলোতে, যেখানে হয়তো কোনোদিন আপনার পাই পড়েনি। আমরা দেখিয়েছি এই সব জায়গায় যেখানে ঘটে গেছে অতি ভৌতিক সব ঘটনা। প্রিয় শ্রোতা, আরো একবার আমন্ত্রণ। বৃহস্পতিবারের রাতে আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আমার অনুষ্ঠান দর নিয়ে, একই সাথে আমার টিম মেম্বার যারা রয়েছেন তাদের এই প্রিয় অনুষ্ঠানটি আপনাদের সামনে আরো একবার উপস্থাপন করতে যাচ্ছি। অন দ্য স্পট থেকে সুমন এবং রেহান, এবং সাউন্ডে কাজ করেছে লোমান। আজকে আমরা যে কাহিনী, যে গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তা পুরো সপ্তাহ জুড়ে আমরা ধারণ করেছি পুরন ঢাকার একটি ছাপাখানায়। আজকে গত সপ্তাহে যারা আমাদের এখানে আসার জন্য ইন্টারেস্ট দেখিয়েছিলেন তাদের মধ্য থেকে তিনজন অতিথি পেয়েছি। সোহান, নীরব, নাজুল, এদেরকে নিয়ে আমাদের যে জ্বরের যাত্রা শুরু হচ্ছে তা আপনাকে অন্যরকম একটা অনুভূতির মধ্য দিয়ে নিয়ে যাবে। আমরা অনুষ্ঠানের শুরুতেই পুরান ঢাকার এই ছাপাখানায় যাওয়ার যে বাইটগুলো, যে কথোপকথনগুলো, সেগুলো অনুষ্ঠানের শুরুতে বরাবরের মতোই আপনাদেরকে একটু শোনাতে চাই সুমন এবং রেহানের কাছ থেকে, এবং তারপর পরে আমরা ঢুকে যাব ডরের মূল পর্বে।
একটা মজার ব্যাপার হচ্ছে, আজকে আমরা যে এলাকায় আছি এই এলাকায় যতই নতুনত্ব আসুক না কেন, মানুষগুলো যতই নতুন হোক না কেন, নামটা পুরানোই থাকবে। পুরানো ঢাকা, পুরানো ঢাকা। আরেকটা জিনিস পুরানো থাকবে, কি রে, এই এলাকার মানুষের যে খাওয়া দাওয়ার প্রতি একটা যে ইন্টারেস্ট আছে না, আর বাখরকানি, মানে ওটা তো মনে হচ্ছে এলাকায় এসে না খেলে একটু অন্যরকম হয়ে যায়।
তাই জন্যই তো খেয়ে আসলাম দোস্ত,
তাই নাকি?
ও আচ্ছা, না মানে এই জন্যই খাওয়ার প্ল্যান করতেছি, চল যাই।
এটাই তোমাকে বলবেন কখন খাইলে, আমার মনে হয় গান শুনে তো খাওয়া হয়ে গেছে,
না মানে খিদা লাগছে তো ওই জন্য।
আচ্ছা যাই হোক, সেইখান থেকে মনে হয় আমাদের স্পটের দূরত্ব তো খুব বেশি না।
না না, এই সামনে, এবার তার আগে খুব ইম্পর্টেন্ট একটা কনভারসেশন আছে আমার তোর সাথে।
যেমন
কয়েকজন খুব খেতে গেছে, আমি তোকে বারবার মামা বলাই, তাই আমার মনে হয় আমার তোকে মামি বলা উচিত,
তাই নাকি?
আমি বুঝতেছি না, আমি কি একটা ছেলেকে এখন মামি বলবো?
কি আমি তো তোর অনেক সময়
তো দেখা যাচ্ছে আমরা মামি বলি,
আমার মামি বলিস, আমিও তোকে মামি বলবো।
আমি বুঝলাম না চাচা আমার মধ্যে সমস্যাটা কোথায়।
আচ্ছা যাই হোক, আসলে ঘটনা হচ্ছে যে আমার আর রেহানের অনেক সময় অনেক কিছুই আমরা বলে ফেলি, তুই তো গাড়ি কত কিছুই তো হয়ে যায়। যাই হোক, কারণ
আমরা এরকমই,
সেটাই। যাই হোক, আমরা এখন বাসরখানি চল খাই, হাঁটা শুরু করি। বিষয় হচ্ছে যে একটু এই রাতের বেলা মানে পুরান ঢাকার গলিগুলো দিয়ে আমার একটু কমই হাঁটা হয়েছে, তো আজকে সেই
আমি অবশ্য আসলাম। একটা টাইমে খুব মানে আমাদের একটা প্ল্যান ছিল, আমার ব্যান্ডের অ্যাক্টিভিটি যখন খুব বেশি ছিল তখন প্রায় দেখা যেত আমরা রাত্রে 2-2:30 মধ্যে প্র্যাকটিসটা শেষ করে সবাই মিলে ভ্যানে চড়ে বা হাঁটতে হাঁটতে চলে আসতাম এখানে, এবং বিরিয়ানি খেতাম বা বাকরঘানি খেতাম। ঢাকার বেশ কিছু জায়গার মতন এটাও একটা জায়গা যেখানে আসলে রাত গভীর হয় না কখনো, একটা টাইম পর্যন্ত মানুষ জাগে।
আমরা একটু আগে যে রাস্তাটা দিয়ে আসলাম কি পরিমাণ ভিড় ছিল,
মনে হচ্ছে নর্মাল সন্ধ্যাবেলা, ভালোই।
ওকে চল আবার এবার একটু খাওয়া দাওয়ার দিকে মনোযোগ দিন।
রাইট, এবং তারপরে সরাসরি চলে যাব আমাদের আজকের স্পটে, যেখানে দিনের বেলাও রাত মনে হয়। ওকে দেন, আবারও দর এবং আবারও কিছু অতিথি নিয়ে আমি রেহান আছি, আর
সেই সঙ্গে সুমনও আছি, এবং আরো একটা নতুন জায়গায় এসেছি আমরা।
রাইট, তবে আবারও ঢাকার খুব কাছাকাছি, তাই না?
খুব কাছাকাছি বলতে কি বুঝাচ্ছিস, আমরা এক সময় বলতে পারি ঢাকার প্রাণকেন্দ্রে।
রাইট, নতুন ঢাকায় কিন্তু না, আমরা পুরোনো ঢাকায় আছি। কোনো এক প্রেসে বা ছাপাখানায় যেখানে অনেক কিছু ঘটেছে বলে দাবি করা
হয়েছে, যেই ঘটনাগুলো ছাপা হয়নি,
তো
সেই ঘটনাগুলোই আজকে আমরা একটু মুখে মুখে আমরা শুনে নিব। হয়তো কোনো আপনি কাগজে কলমে এটা কোথাও কখনো শুনেননি,
রাইট? আর কাগজে কলমে শুনতে হবে না, শোনা যদি যেতই তাহলে তো ডরের তৈরিটাই হতো না। যেহেতু ডরে আছি আমরা শুনবো, আর শুনবো যার কাছ থেকে, তার নামটা আগে জেনে।
আমার নাম হচ্ছে সোহান, আমি জাতীয় দৈনিকে জব করছি।
সোহান ভাই, আপনি তো আরো একবার এসেছেন ডরে আমাদের সাথে,
আরেকবার এসেছেন
তাই না? আর এই জায়গাটাতে আমাদেরকে নিয়ে আসার উদ্দেশ্য কি?
আমিও সেটাই শুনতে যাচ্ছিলাম।
এখানে অনেক রকম ঘটনা ঘটে যেটা আমি এখানকার মানে গার্ডদের কাছ থেকে জানতে পারি। মানে বেশ কয়েক বছর আগে থেকে ঘটতেছে ঘটনাগুলো, বাট এখন আপাতত মানে ওই যে জায়গাটা ঘটে সেখানটা মানে বন্ধ করে দিচ্ছে কিছু ব্যক্তি।
আচ্ছা,
তো এই জন্যই মানে আমি ডট টেমকে বলেছি যে এখানে আসলে,
সেই জন্যই তো আমরা আসলে ওই যে দ্বিতীয় তলায় ঘটনাটা হচ্ছে, আমরা এক্সাক্ট স্পটে যেতে পারিনি, তবে স্পটটার একদম কাছাকাছি আমরা আছি,
জাস্ট নিচের তলায় আমরা আছি। তো যাই হোক, তাহলে আমরা কি এখানে যে ঘটনাগুলো ঘটে সেটা দিয়ে শুরু করবো, নাকি অন্য কোনো এক্সপিরিয়েন্স আপনার আছে যেটা শেয়ার করতে চান?
অন্য একটা ঘটনা দিয়ে শুরু করি।
ওকে ফাইন, তাহলে আমরা অন্য ঘটনা দিয়ে শুরু করি, এবং সেই সাথে এখানে কি ঘটতো একটু পরে আমরা সবাই খুব আগ্রহ নিয়ে আছি সেই ঘটনাগুলো একটু শুনি।
রাইট, হ্যাঁ অবশ্যই। তো প্রথম যে ঘটনাটা শেয়ার করবো সেটা মানে আমার এক অফিসের এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা, তার নাম হচ্ছে রঞ্জিত। এটা হচ্ছে তার ছোট বোন এবং তার ছোট বোনের হাজবেন্ডের সাথে ঘটেছিল, এটা চট্টগ্রাম হালি শহরে ঘটেছিল।
কত বছর আগের ঘটনা
এটা? প্রায় 2003 হবে।
আচ্ছা,
ঘটেছিল তখন তারা মূলত হাটহাজারিতে থাকতো, তো তাদের চালের ব্যবসা ছিল, তার হাজবেন্ডের। তারা হালি শহর চলে আসে, তারা যে বাসাটা আছে সেটা হচ্ছে দুতলা একটা বাসা, তাদের যে সামনের ইউনিট সেটা সেটাতে বাড়িওয়ালা থাকে, তারা যে ইউনিট নিয়েছে সেটা হচ্ছে একটা ফ্ল্যাট, আর নিচে হচ্ছে গিয়ে একটা গোডাউন।
আচ্ছা,
কোনো একটা ওষুধ কোম্পানির গোডাউন ছিল তখন। তো প্রথম দিন যেদিন বাসায় ওঠে, এমনিতেই তো জায়গা একটু নড়াচড়া হলে ঘুম আসতে চায় না, জায়গা চেঞ্জ হলে ঘুম। তো যথারীতি হাজবেন্ড খুব চেষ্টা করছিল ঘুমানোর জন্য, ছোট কোনো হাজবেন্ড, তার ঘুম আসছিল না। রাতে কোনো একটা টাইমে তার মনোরকে ভাই আছে, তাদের যে ওয়াশরুমটা সেখান থেকে মানে বেশ কয়েকজন লোক মানে হেঁটে আসলে যে মতো শব্দ হয়। আমি প্রথমে বলি যে সামনে একটা রুম ছিল তাদের, মানে দরজাটা খুললে সামনে একটা রুম, দেন যে কোনো একটা গলির মতো সরাসরি ওয়াশরুমের দিকে চলে গেছে সেটা, আর তার পাশে আরেকটা রুম, মানে তাদের বেডরুম যেটা যেখানে তারা ঘুমিয়েছিল। তো সে একদৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দিকে, এমন সময় তিনি দেখতে পাই কি যে হঠাৎ মানে চার পাঁচজন লোকের মতো মানে সামনের রুমের দিকে হেঁটে চলে গেল। তার
উনি দেখতে
পাচ্ছে, হ্যাঁ রুমের দরজা
খোলা ছিল,
হ্যাঁ খোলা ছিল। সে প্রথমভাবে যখন চোখ টোলা হলো নাকি, তো সে খুব দ্রুত বের হয়ে যায়। দ্রুত বের হয়ে যখন ডাইনিংয়ের দিকে যায়, কেউ নেই, কিছু নেই।
আচ্ছা,
তো সে চিন্তা করে কিছু আসলে কারণ কি ভুল দেখলাম, ঘুমোচ্ছে না যে কারণে কি ভুল কিছু দেখলাম আমি, তো এরকম চিন্তা করতে করতে সে আবার চলে আসে রুমে। সে রাত আর কিছু ঘটে না। তো পরদিন থেকে মানে তার যে ওয়াইফ প্রায় ফোন করে তাকে বলে যে কেমন যেন যে কোনো একটা জায়গায় আমরা চলে গেলে মানে আমাদের শরীর অটোমেটিকলি কিন্তু খুব ভারী হয়ে যায়, ভয় পেলে যেমন ভারী হয়ে যায়, তার মানে ঘরের মধ্যে
আড়ষ্ট হয়ে যায়।
হ্যাঁ, ঘরের মধ্যে থাকবে না, তার শরীর যেমন ভারী হয়ে যায়। তাদের একটা বেবি ছিল 4 বছরের, তাদের যে সামনের রুমটা সে অনেক কাছের জিনিস ছিল, এই কারণে তার সামনের রুমটা সবসময় লাগিয়ে রাখতো।
আচ্ছা,
বাচ্চা যাতে গিয়ে নষ্ট করতে না পারে।
ওকে,
তো তার হাজবেন্ড বলে যে তুমি একা থাকো, হয়তো ভয়টা পাও এই জন্য তোমার এরকম হয়, বাট এরকম কিছু না, সান্ত্বনা দেয়। বাট একদিনের ঘটনা, একদিন প্রায় সন্ধ্যার দিকে হবে, তার ওয়াইফ কিচেনে কাজ করছিল, বেবিটা সামনের রুম থেকে মানে সামনের রুম তো লাগানো সেরকম দরজার সামনে থেকে আম্মু বলে থাকছে, আম্মু দেখে যাও দেখে যাও দেখে যাও। গিয়ে দেখে কি বাচ্চাটা সে দরজার নিচে একটা কাপড় টেনে বের করছে, সাদা কাপড় একেবারে।
আচ্ছা,
বাচ্চা তো বুঝতেছে না একটা সাদা তত্ত্ব একটা কাপড়, তিনি খুব ভয় পেয়ে যায়। দরজাটা লাগানো ভেতর থেকে কেউ একজন টান দিয়ে কাপড়টা ভেতরে নিয়ে গেল। তো সে মানে ভয়ে মানে একেবারে সেখানে দাঁড়িয়ে গেল, কি হলো এটা? তো সে সাথে দরজা খুলে দেখছে ভেতরে কিছু নেই, সে প্রচন্ড ভয় পেল, কোনো কাপড় নেই,
কাপড়টা
মানুষ নেই,
কাপড়ও নেই,
কাপড়ও নেই, কিচ্ছু নেই, সামনের মধ্যে কয়েকটা কাঁচের জিনিস রাখা যাবে। তো সে দরজা খুলে বাইরে যে রুম সে রুমে নক করতেছে, বাড়িওয়ালা নেই, বাড়িওয়ালা যে কাজের মেয়েটা সে দরজা খুলে দিল, বললো যে তিনি তো বাইরে গেছে, খুব মানে ভয় পেয়েছে, সে বলে একটা গ্লাস পানি দাও। তো সেখানে ভিতরে এসে বসেন, তো জাস্ট ও ভিতরে গিয়ে বসে, তো সে বসে দেখে গিয়ে যে বাড়িওয়ালার যে রুমের দেয়ালগুলো সেখানে অনেক রকম মানে আরবি অক্ষরে অনেক রকম লেখা, মানে কোন সুরা হবে লেখা দেয়ালে বিভিন্ন জায়গা, বাট এটা তো হওয়ার কথা না, যেদিকটা কাছে সেদিকে দেখে যায় কি অবস্থা,
এভাবে সাধারণত দেয়ালে
দেয়ালে থাকে না। হ্যাঁ, সে দেখে মানে আরো ভয় পেয়ে যায়। সন্ধ্যার পর তার হাজব্যান্ড আসে, সে আর রুমে যায় না, বাড়ির রুমে থাকে, বাড়ির আলো তখন আসেনি। তার হাজব্যান্ড আসার পর সে বলে তার হাজব্যান্ড কি বলো, এক কথা দিয়ে তার হাজব্যান্ড সাথে কথা কাটাকাটি হয় সবটা নিয়ে। সে বলতেছে যে না দেখছে, তার হাজব্যান্ড
উনি কি মানে হাজব্যান্ড কে টোটাল কথাটা খুলে বলেন যে এই ঘটনা,
হ্যাঁ বলেন,
তারপরে সেই ঘটনা নিয়ে একটা কথা কাটাকাটি শুরু হয়।
হ্যাঁ, তার হাজব্যান্ড বিশ্বাস করতে চায় না যে এরকম কিছু হতে পারে না, মানে তার এই বিষয়টার উপরে তার একটু বিশ্বাস কম। তারা মানে ঝগড়া করে হয় কি ভিতরের রুমে তার ওয়াইফ এবং বেবিটা ঘুমিয়ে পড়ে, সে সামনের রুমটার মধ্যে আজকে ঘুমায়। এ পর্যন্ত তার এই পর্যন্ত এই রুমের মধ্যে ঘুমায়নি, সেখানে একটা ফ্লোরিং বেড আবার আগে চলে গিয়ে শুরু করলো। জাস্ট তার ঘুম আসেনি তখনো, কয়েক মিনিট পরে তার মনে হচ্ছে টান দিয়ে তাকে নিচে পাচ্ছে
এবং সে পড়ে গেল।
হ্যাঁ, ঠিক সেই মধ্যে সে দেখে যে সে যেখানে ঘুমিয়েছিল সেখানে একটা কালো একটা শ্যাডো শুয়ে আছে, খুব লম্বা। সে যেখানে শুয়েছিল সেখানে কালো একটা শ্যাডো তাকে সরিয়ে দিয়ে
ওই শ্যাডোটা
শ্যাডোটা শুয়ে সেখানে। এটা দেখার পর মানে চিৎকার দিয়ে সে মানে রুম থেকে বেরিয়ে গেছে। তার মানে সে কি দেখলো, তো তার চিৎকার তার ওয়াইফও উঠে গেল, কি হয়েছে কি হয়েছে। তো সে তার তাকে বলো দৌড়ে বাড়িয়ালের রুমে চলে গেল, মাফ করো বাড়িয়ালা খুলে কি হয়েছে, কি এগুলো কি ঘটতেছে আমাদের সাথে। অ্যাকচুয়ালি আসলে বাড়িয়ালি ব্যাপারটা খুলে বলে যে আপনারা যে রুমটা থাকেন এই রুমটাতে আসলে একটু সমস্যা, সমস্যা বলতে কি অনেক হুজুর দেখানো হয়েছে। বাট তারা একটা কথা বলে যে এই রুমে কারোর পক্ষে সম্ভব না থাকা, কারণ এই যে রুমটা সেখান দিয়ে 20-30 জিন প্রতিদিন যাতায়াত করে এবং তারা কারো ক্ষতি করে না, বাট তাদের সামনে কেউ পৌঁছে পড়ে যায় বা ডিস্টার্ব করে
সেক্ষেত্রে
তাদের রাস্তা যাতায়াতের বাড়ি নিয়ে হতে বলেন রুমটা ভাড়া নাও হতে পারে এই জন্য। বাট সে বললো যে জিনগুলো কোনো ক্ষতি না, বাট তারা এরপর থেকে মানে সেখানে থাকার কোনো রকম রিস্ক নেই।
কিন্তু ওই কাপড়টা যেটা নিয়ে গিয়েছিল সেই রুমটাও কি যাত্রা পথের মধ্যেই ছিল?
হ্যাঁ, সেই রুম দিয়ে যাতায়াতটা হতো। তারা যে বেডরুমটা ছিল সেই রুমটা সমস্যা না, বাট ওই রুমটা দিয়ে ঢুকে ওয়াশরুম দিয়ে সেদিক দিয়ে চলে প্রতিদিন প্রায় 20-30 জিন নাকি সেখানে চলাফেরা করে।
আচ্ছা, বাসাটা কোথায় এটা?
এটা হালে শহরে, এটা এখনো অবশ্য নেই, সেটা অ্যাপার্টমেন্ট হয়ে গেছে সেখানে। তখন এখন তাদের রাজ্যের টিনের ঘটনা এটা
ছিল আপনার প্রথম?
আমি একটা ঘটনা এটা শুনে আপনার মানে যাতায়াতের যে রাস্তাটা বললো, তো আমার একটা ঘটনা মনে পড়েছে যে একদিন আমি শুনেছিলাম আমার এক ফ্রেন্ডের কাছে, তো ওদের গ্রামের বাড়িতে এই ধরনের ঘটনা একটা ঘটেছিল। তো ওদের গ্রামে একটা বাড়ির কয়েকজন মহিলাকে একই সাথে জেনে ধরেছিল, একসাথে দুজন না তিনজনকে। তারপরে যখন হুজুর এনে ছাড়ানোর চেষ্টা করেছে, তো অনেকেই যেই টেকনিক গুলো আছে ওভাবে চেষ্টা করানোর পর একসময় যখন জিনগুলো হাজির করানো হয়েছে, ওরা তখন বলেছে যে ওদের যে ঘরটা আছে দুইটা ঘরের মাঝখানে একটা ছোট একটা ফাঁকা জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে তাদের যাতায়াতের রাস্তা।
আচ্ছা আচ্ছা।
এবং যেহেতু বাসা এখানে, তো এই জায়গার সামনে দিয়ে কিন্তু ওদের মুভমেন্ট করতেই হয়, ওখানে যাওয়া ছাড়া উপায় নেই। তারপরেও তারা তাকে ধরেছে শুধুমাত্র তাদের যাতায়াতের রাস্তায় পড়ে গেছে বলে। এবং তারা বলেছে যে আমরা বছরের পর বছর ধরে এই রাস্তাটা দিয়ে যাতায়াত করি, আমাদের এই রাস্তার মধ্যে যে আসবে কোনো প্রবলেম করবে আমরা তাদেরকে ধরবো।
অফকোর্স, আসলে আমাদের রাস্তার পথেও যদি কেউ আটকে দাঁড়িয়ে থাকে বা ঘর বানিয়ে বসে থাকে আমরা তাকে ডিস্টার্ব করবই, সো ইটস ভেরি ন্যাচারাল। তো যাই হোক সোহান ভাই, এটা মনে হয় ছিল আপনার একটা স্টোরি, এছাড়া আর কিছু?
হ্যাঁ, একটি স্টোরি আছে, এটা আমি শুনেছি ম্যানকারের কাছ থেকে, তার নাম হচ্ছে নয়ন। সেই সময় এক রাতেই আমি যেহেতু পত্রিকাকে জব করে অনেক রাতে আমাকে বাসায় ফিরতে হয় 12-1 বাজে, তো প্রায় তার সাথে আমার দেখা। তো একদিন জিজ্ঞেস করলাম যে মামা আপনার লাইফে কোনো ঘটনা আছে কিনা যেহেতু আপনি রাতে থাকেন, তো সে বলল যে টুকটাক টুক ঘটে, বাট একটা ঘটনা তার মানে জীবনে খুব ডাক দিতেছে।
কোনটা?
সেটা হচ্ছে গিয়ে প্রায় 96 দিকের ঘটনা। এটা তার বাড়ি হচ্ছে সিলেটে মূলত, তো সিলেট থেকে সে মানে চাঁদপুর আসে, চাঁদপুর মতলবে নদী কেন্দ্রিক কোনো একটি গ্রামের ঘটনা এটা। তো সেটা কবরস্থানের পাহাড়ি হিসেবে
আচ্ছা
নিযুক্ত থাকে। তো নদীর পাশে গ্রামগুলো আর কি প্রায় সে অনেক দেয়াড়ি শ্লাস চলে আসে, যেমন নদীতে বেশি বেশি ডেড বডি আসে, এগুলো হয় কি পুলিশের ঝামেলা করার পরে ওগুলো মানে আবার এই সেখানে স্থানীয় কবরস্থানে কবর দিয়ে দেয়। তো একবার একটা ঘটনা ঘটে কি, সে মানে তার রুমটা ছিল কি কবরস্থানের ভেতরেই, কর্নারে তার একটা রুম,
মানে কবরস্থানের বর্ডারের ভিতরেই একটা কর্নারে তার রুম ছিল।
একদিনের ঘটনা, একটা লাশ একেবারে উচা গলা অবস্থা একটা লাশ, একটা বেয়ারিশ লাশ আছে।
আচ্ছা,
সন্ধ্যার দিকে আসে লাশটা, মানে স্থানীয় যারা মানে এই কবরস্থানের সাথে যারা মানে দায়িত্বে আছে দাফন টাফন করার জন্য, তারা মানে সবাই মিলে তাকে যেহেতু জানাজা পড়ায় পড়িয়ে গোসল টোসল করে জানাজা পড়িয়ে সেটাকে, যেহেতু কবরস্থানটা অনেক পুরনো দেয় মানে একটা কোনায় সেটাকে কবর দেয়।
আচ্ছা,
কবর দিয়ে সবাই চলে যায় প্রায় রাত নটা, গ্রাম অঞ্চলে নটা অনেক রাত। তার মেয়ে ছিল, সে দশটার দিকে একবার বের হয়, বের হয়ে একটা চক্কর দেয় পুরা কবরস্থান দিয়ে, আবার বারোটার দিকে আবার যায় গিয়ে সে এসে মোটামুটি তার রুমে এসে পড়ে। সে যখন বের হবে তখন সে তার মানে আর বের হওয়ার আগে সে আগে জানলা দিয়ে দেখে, যেহেতু নদীর পাশে কবরস্থানটা সেটা লাশ চুরি হওয়ার অনেক রকম সম্ভাবনা থাকে। তো সে জাস্ট এক নজর তাকিয়ে দেয় যে নতুন যে কবরটা দিয়েছে সেখানটার পাশে সাদা একটা কি যেন একটা দেখা যাচ্ছে পড়ে আছে।
আচ্ছা,
ওকে, সে দূর থেকে তো অত ভালোভাবে বুঝতে পারতেছে না, কাছাকাছি চলে গেল। একেবারে কাছাকাছি যাওয়ার পর সে দেখলো যে জাস্ট একটা মানে কাফনে মোড়ানো যদি একটা লাশকে ফেলে রাখে একেবারে নতুন। সেটা দেখে খুব ভয় পেয়েছে কি এখানে লাশ ফেলে করতে গিয়ে আশেপাশে কোনো লোকজন নেই। সে করে কি পেছনে ব্যাক করে, ব্যাক করে সে গিয়ে মানে আরো দুইজন যারা আছে গ্রামে দুইজনকে বলে যে মনে মনে একটা ঘটনা এখানে একটা লাশ পড়ে আছে। তো তারাও আসে, এসে দেখে যায় সত্যি সত্যি একটা লাশ এখানে পড়ে আছে। তো তারা মানে ভাবে যেটা কাল লাশ কোত্থেকে আসলো, যখন তারা মানে মুখটা খোলে তারা শক্ট হয়ে যায়। তার লাশটা যে কবর দিয়েছে না সে লাশটা এখানে পড়ে আছে, বাট ওই যে কবরটা না সেটা এখনো মানে আগের মতো
অবিকল মানে
অবিকল কোনো রকম প্রবলেম হয়নি। এটা মানে যদি
লাশটা তো পচা গেলা লাশ ছিল,
হ্যাঁ,
তাহলে কি কাপড়ের কাপড়ের উপরে টপরে কোনো রকম দাগ বা কিছু
মানে মনে হচ্ছে মানে জাস্ট লাশটাকে যদি মোড়ানো হয় নতুন কাপড় দিয়ে ঠিক সে অবস্থা একেবারে মনে হচ্ছে একদম দাফন করা হবে
পচা গেলো অবস্থায়
পচা গেলো অবস্থায় আছে। তো এটা দেখার পর সবাই মানে মানে নানা রকম লজিক বের করতেছে, যেমন কি হবে লাস্টটা উঠলো, লাস্টটা উঠলো তো যদি চোর মোর হতো তাহলে তো মাটি খুব মাটি তো করা থাকি। তো মানে মানে কেউ কোনো লজিক পাচ্ছে না এটা। তারপর মানে একটা ব্যাপার ছিল কি, যেহেতু কবরস্থানের পাশে অনেক তখন জায়গা জমি বিক্রি হচ্ছিল, তখন তাদের একটা ভয় ছিল কি যদি এটা যদি কোনোভাবে ফ্লাশ হয় তাহলে হয়তো বা এখানে কেউ আসতে যাবে না। তারা করলো কি, যে গার্ড নয়ন ভাই তাকে বললো কি তখন তুমি কাউকে বললো না, এটাকে আবার দাফন করো। আগে আবারও সেটাকে
আগের
সে কবরটা খোলা, সে কবরটা আগের মতোই আছে বাট কোনো লাশ নেই ভিতরে,
ভিতরে কোনো লাশ ছিল
না, লাশ ছিল না। আবার সেটাকে দাফন করা সেখানে দাফন করায় সে রাত চলে যায়। সে রাতে আর কোনো প্রবলেম হয় না। পরদিন সারাদিন মানে নয়ন ভাই খুব ভয় পাচ্ছে যে এটা কিভাবে সম্ভব, মানে সে মানে তার লাইফে সে অনেক জায়গায় ডিউটি করেছে বাট এরকম কোনো ঘটনা তার লাইফে ঘটেনি। সে রাতে হয় কি জাস্ট রাত দুইটা একটার দিকে সে মানে জেগে আজকে বসে আছে যে কি হচ্ছে ব্যাপারটা, মানে সে চিন্তা করতেছে এমন টাইমে তার মানে জানলা দিয়ে চোখ চলে যায় কি দুজন লোক, দুজন লোক একেবারে সাদা পায়না পাঞ্জাবি পরা তারা কবরস্থানে ঢুকলো।
আচ্ছা,
ঢুকি হেঁটে যাচ্ছে নতুন কবরটার দিকে,
সে তার জানালা দিয়ে দেখতে পাচ্ছে,
জানালা দিয়ে সে তাকিয়েছে, এক দৃষ্টি তাকিয়েছে। তো যখন সে দেখতেছে নতুন কবরটার দিকে যাচ্ছে তখন তার মানে নানা রকম সন্দেহ হলো যে তারা কারা। সে জাস্ট দরজাটা খুলে বাইরে মানে এগিয়ে গেল সামনে, দেখি এরা কারা।
ঘর মানে ভয়। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে ডরে, মাত্র তিন মিনিটের বিরতি। আমরা বিশ্বাস করি ডর শুনতে হলে একটা পরিবেশ থাকা খুবই জরুরি, যারা ডর শোনেন তারাই পরিবেশটি সম্পর্কে সচেতন। একটু পরেই ফিরে এসে আপনাদেরকে জানিয়ে দেব ডরের রেসিপি থাকে। ফিরে আসছি ঠিক তিন মিনিট পর। ডর বিবিসি রেডিও 89.2 BBC Radio, 89.2. Tormane, boy. দর শোনার জন্য আমরা সবসময় যে কথাটা বলি, একটা পরিবেশ চাই ভয়ের। ভয়ের জন্য পরিবেশ না হলে ভয় ধরা দিতে চায় না, এবং ভয় পেতে হলে ডর শুনতে হবে বিশেষ একটা রেসিপির মধ্য দিয়ে। প্রিয় শ্রোতা, তিন মিনিট পর আরো একবার স্বাগত। আপনি এখন যে পরিবেশটির মধ্য দিয়ে ডর শোনার চেষ্টা করবেন সেটা হলো ঘরটা একেবারে অন্ধকার কিংবা নিশ্চুপ কোনো একটি জায়গায়, খুব বেশি বন্ধু না হওয়াটাই বেটার। যদি ভালো হয় একা একা শুনুন, ঘরের বাতিটি নিভিয়ে দিন, কিংবা শুনশান জায়গাতে হলে সেখানে যেন অন্ধকার থাকে সে ব্যাপারটা দেখে নেবেন, এবং একই সাথে ঘরের জানলাটা হালকা করে খোলা রাখুন। নিশ্চিতভাবেই ডর শোনার জন্যে, ডরের প্রত্যেকটি পালস বোঝার জন্যে আপনার রেডিওর ফ্রিকোয়েন্সিটা ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে সেটাও নিশ্চিত করে নিন। ফিরছি ঠিক সেই জায়গাটিতে যেখানে আমরা তিন মিনিটের বিরতি নিয়েছিলাম।
দুজন লোক একেবারে সাদা পায়না পাঞ্জাবি পরা কবরস্থানে ঢুকলো।
আচ্ছা,
ঢুকি হেঁটে যাচ্ছে নতুন কবরটার দিকে। একেবারে
সে তার জানালা দিয়ে দেখতে পাচ্ছে,
আমার দিকে সে তাকিয়েছে, এক দিকে তাকিয়েছে। তো যখন সে দেখতেছে নতুন কবরটার দিকে যাচ্ছে, তখন তার মানে নানা রকম সন্দেহ হলো যে তারা কারা। সে টর্চটা খুলে দাঁড়িয়ে সামনে দেখি এটা কারা। তারা দুজন সেই কবরটার কাছে গেল, কবরটার কাছে গিয়ে দুজন দুপাশে দাঁড়ালো।
আচ্ছা,
দুটো হাত দিয়ে টান দিয়ে লাশটাকে আবার তুলে ফেলো। তুলে পাশে ফেলে গেল। এটা দেখার পর মানে
মাটির উপর মাটিতে কোনো মুভমেন্ট নেই,
কোনো মুভ নেই, জাস্ট দাঁড়িয়ে তারা দাঁড়িয়ে হাত দুটো তাদের সামনে ঢুকে গেলো মাটির মধ্যে, ঢুকে টান দিয়ে তারা বের করলো লাশটাকে, বের করে পাশে ফেলে গেল। সাধারণ নর্মাল মানুষ এটা দেখার পর
ঠিকঠাক করতে পারবে না,
জাস্ট সে সেন্সলেস হয়ে যায়। তো পরদিন যখন তার জ্ঞান ফিরে দেখা যায় অনেক লোকজন এখানে, একটা জিনিস খুব অবাক করার বিষয় ভাইয়া, যে লাশটা সেখান থেকে এবার তোলা হয়েছে, বা তুলে লাশটাকে পাশে আর একটা কেজানি কবর খুঁড়ে ফেলেছে, কবর খুঁড়ে সেটার মধ্যে লাশটাকে উপর করে ফেলে রাখছে। লাশটা নর্মালি সোজা থাকার কথা, সেটাকে উল্টিয়ে ফেলে রাখছে লাশটাকে, সেটা
কবরটা খোলা অবস্থা,
কবরটা খোলা অবস্থা, পাশে নতুন আর একটা কবর, ওটার পাশে ওই কবরটা এখনো ওই ঘরে
আছে, কিন্তু পাশে আর একটা খোলা কবর
কেন হলো ওই ব্যাপারটা। তো সে আসলে কোনো ব্যাখ্যা পেলো না, বাট সে একটা কথা বললো যে অনেক সময় হয় কি, যে আমরা একটা কবরের উপর একটা কবর দিয়ে একটা মানুষকে দাপন করি, সে ভালো হতে পারে খারাপও হতে পারে। জাস্ট আগে যে ছিল হয়তো সে অনেক আমল করতো, সে খুব ভালো ব্যক্তি ছিল, যে যাকে তো সেকেন্ড টাইম কবর দেওয়া হয়েছে তার উপরে সে হয়তো খুব খারাপ ব্যক্তিও ছিল হতে পারে। তো সেই কারণে সে চাচ্ছিল যে তার এখানে সে আসুক, কবর তো তার নির্দিষ্ট একটা জায়গা আছে। তো আসলে সে চাচ্ছিল না, এই কারণে সে রিজেক্ট করেছে, রিজেক্ট করেছে বারবার। সে হয়তো প্রথমবার সে ওয়ার্নিং দিয়েছে যে সেখানে তার খবর,
কিন্তু তার শক্তিটাকে অ্যাপ্লাই করতে যে দুজন আসছিল
এরপরও তার লাইফের টুকটাক ঘটনা অনেক ঘটেছে। সে বলছে কোন একটা সময় আবার বলবে সে সময় করে।
আচ্ছা, আমরাও সময়টার জন্য অপেক্ষা করবো, যাতে চাই না এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটুক, কিন্তু ঘটলে যেন অবশ্যই ডরে উপস্থাপন হয়। যাই হোক, সুরান ভাই, শুনলাম একটা প্রচন্ড অদ্ভুত খবর, যে কবর লাশকে রিজেক্ট করে দিচ্ছে এবং তাও বাইরের একটা শক্তির প্রভাব দেখিয়ে। আজব ব্যাপার, আসলেই আজব। তো সুরান ভাই, আমরা আরেকটা স্টোরিতে চলে যাব।
হ্যাঁ, আরেকটা স্টোরি বলতে, আমার যে অফিস যে ড্রাইভার, তার একটা ঘটনা আছে। সে আগে একটা ভাড়া যে গাড়িগুলো, সে গাড়িগুলো চালাতো, একটা মাইক্রো চালাতো। তো তাকে একদিন মানে চলার পর তাকে জিজ্ঞেস করলাম যে একটা লাইফে কোনো ঘটনা আছে কিনা। তো সে বলল একটা ঘটনা আছে, সেটা হচ্ছে প্রায় 2006-07 মানে ঈদের সময়, কোরবানি ঈদের দুই দিন আগে ঘটনা।
এটা হচ্ছে
ঘটনাটা এমন যে বাড্ডায় একটা সুইসাইড করাটা লাশ নিয়ে তাকে ট্রেনে যেতে হবে। তো তার বাড়িতে যাওয়ার কথা ছিল, তো সে আসলে চাচ্ছিল না যে ভাড়া নিয়ে যেত। তারপর আবার লাশ নিয়ে গেলে অনেক রকম প্রবলেম হয় সেটা সে শুনেছিল। তারপর অনেক ভাড়া টাড়া দেওয়ার কথা বললো। তো লাশের সাথে মানে যে ফ্যামিলি, তার আগে বাড়িতে চলে গিয়েছিল, তার যে বাবা সন্তান মারা গেছে।
আচ্ছা,
তার বাবা আর ওই ছেলেটার ফ্রেন্ড যাবে সাথে আর কি। তো সে জানতো যে দুজনই যাবে সাথে। তো তারা সন্ধ্যার পরে রওনা হলো। রাস্তাকে ভয় করছে কি, ওই যে বিছানার চাদর, একটা পুরোনো চাদর দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে, তো তারা যখন মানে যাত্রাবে ক্রস করলো, তখন মানে অনেক জ্যাম। তো হুট করে সে দেখলো কি, একটা লুকিং গ্লাসে এতক্ষণ সে খেয়াল করেনি, দেখলো যে না, গাড়িতে তো দুজন না তিনজন বসা, মানে সে জানতো যে দুজন যাবে বাট তিনজন বসা, আরেকজন লোক বসা, সে লোকটা গায়ে একটা পুরোনো একটা কাপড়, সেটা বসা লাশের সাথে বসা। তো সে আর জিজ্ঞেস করেনি, কারণ সে ওঠার সময় তো এত কিছু খেয়াল করেনি। সে যাতে উঠে গাড়ি টান দিয়ে চলে,
মানে সে সন্দেহ করেছে যে ওই লোক
ওনাদের সাথে কি ওই হবে।
আচ্ছা,
গাড়িটা যখন মানে গৌরপুর পার হলো ভাইয়া, তখন মানে অনেক রাত। তো গৌরপুর পার হওয়ার পরে ড্রাইভারের মানে একটা প্রবলেম শুরু হলো। সেটা হচ্ছে ড্রাইভার মানে যত স্পিডে গাড়ি চালাচ্ছে দেখতে যে সামনে খুব অন্ধকার, এত অন্ধকার থাকা হাই হতে থাকার কথা না, গাড়ি স্পিড কমিয়ে দিচ্ছে। তো পিছন থেকে বলতেছে কি ব্যাপার স্পিড কমলো, বলতেছে ভাইয়া আমি খুব অন্ধকার দেখতে সামনে মানে গাড়ি চালাতে পারছি না। তো পিছন থেকে ওই দুজনই কথা বলতেছে যে আপনি একটু ভালো করে চালান, দেখে শোনা চালান। সে বলতেছে আমি তো আসলে ভালো করে টানতে পারতেছি না, একটা সমস্যা হচ্ছে।
আচ্ছা,
তো একজন বলতেছে ঠিক আছে আপনি একটা সাইডে রাখেন, আমরা একটু চাটা খেয়ে এসে আপনি একটু রিল্যাক্স হন। তো একটা আমি গাড়ি টানতে পারছি না, আপনার কাছে বিরক্ত লাগতেছে। হয়তো যাই হোক, গাড়ি থেকে দুজন নাম এবং যে তৃতীয় পার্সনটা সেখানেই বসা আছে, সেখানেই বসা আছে এবং সে সেটা তখনও দেখতে পাচ্ছে, তখনও দেখতে পাচ্ছে। তো সে আর কিছু বলতেছে না, সে পাচ্ছে নর্মালি তাদের সাথে কি হবে। দুজন বেরিয়ে বললো যে একটা চায়ের দোকান দূরে দেখা যাচ্ছে রাস্তার কাছে, টং দোকান গুলো থাকে। তো বললো যে আমরা চা খেয়ে আসতেছি, একটু ঘুম পাচ্ছে, আপনি বসেন, আমরা আসলে আপনি যাই।
এটার সময়টা তখন কয়টা হবে?
11টার মতো, 11টা সাড়ে 11টা হচ্ছে এরকম একটা সময়। তো সে বসে আছে, তো তারা চলে গেল হেঁটে চায়ের দোকানে। সে বসে থাকে একটা অবস্থা ভাইয়া, তার মনে হলো কি পিছন দেখতে মনে হয় একটু চাকুনি খেলে কেমন যেমনটা হয় না। তো সে বলে কি ভূমিকম্প হচ্ছে নাকি, আমার চাকুনি হচ্ছে। তো সে পিছনে লোক বলতেছে আচ্ছা ভাইয়া ভূমিকম্প হচ্ছে নাকি, পিছনে কোনো সাউন্ড নেই, কোনো কথা হচ্ছে না। এরকম অবস্থা দেখতে হচ্ছে আস্তে আস্তে মানে চাকুনিটা আস্তে আস্তে বাড়তেছে। তো এই প্রথম দেখতে যে লোকটা একটু নড়াচড়া করলো, নড়াচড়া করে সে আস্তে করে গাড়ি থেকে নেমে গেল।
ওই তৃতীয় ব্যক্তিটা,
তৃতীয় ব্যক্তিটা এই নেমে গেল। নেমে যাওয়ার পরে সে ভাবলো কি হয়তো সেও চা খেতে যাবে। সে নেমে যাওয়ার পরে সে আর পেছনেও তাকে না, হট করে করে চাকরিটা চড়ে উঠছে, গাড়িটা কাঁপছে।
আচ্ছা,
কাঁপতে কাঁপতে একটা সময় সে যেটা দেখলো সেটা কিন্তু লাস্টটা উঠে বসে পড়লো, চাদর দেখানো অবস্থা লাস্টটা জাস্ট সিটের মধ্যে বসে উঠে বসে পড়লো। মানে এটা মানে জাস্ট একটা কয়েক সেকেন্ডে লুকিং গ্লাসে দেখছে, জাস্ট সে তার পিছনে যে ঘুরে সে তাকাবে সেই শক্তিটা তার নেই। তৃতীয় ব্যক্তির নামের সাথে সাথে এই ঘটনাটা ঘটলো। তো সে জ্ঞানে হোক অজ্ঞানে হোক সে মানে দরজাটা খুলে সে বের হয়ে দৌড় দিল। দৌড়তে গিয়ে যেতে যাওয়ার পরে দেখলো যে ওই দুজন চাকে আসতেছে। তো তার সাথে গিয়ে বললো যে ভাই লাশ উঠে বসে উঠে। এই কথা বলতে বলতে সে মানে নিচে দিয়ে পড়ে যাচ্ছে, তার মানে খুব খারাপ অবস্থা, মানে হঠাৎ করে সে। তো তারা মানে তাকে মানে একজন ধরলো, একজন ওই গাড়ি দিয়ে গেলো, গিয়ে দেখেছে নর্মালি লাশ সেখানে পড়ে আছে, যেভাবে থাকা করা সেখানে আছে। বাট তার কাছে জিজ্ঞেস করলো যে লাশ তো আগের মতো। সে বললো যে আপনারা যখন নেমে যান, তৃতীয় ব্যক্তি তো বলছে তৃতীয় ব্যক্তি কোন ব্যক্তি বলে যে আপনার সাথে একজন ছিল, বলছে না আমার সাথে আর কেউ ছিল না, জাস্ট দুজনই উঠেছে এখানে গাড়িতে আর কেউ ছিল না। তাহলে তৃতীয় ব্যক্তিটা তাহলে যে নেমে গেল, আপনারা যাওয়ার পরপরে আপনারা নেমে গেল, নেমে আপনারা যদি গেছেন সেই হাতে বলে বলেছে আর কেউ ছিল না সেখানে, আমরা দুজনই ছিলাম। তো মানে এটা বলার পর সে বলে যে আমার পক্ষে সম্ভব নেই লাশ নিয়ে সামনে যাওয়া। তারও দু একজন মানে দোকানদার তারা চিল্লা চিল্লি শুনে এগিয়ে এসে কিনেছে, বলে গেছে এই অবস্থা। তারা বললো যে শুধু এটা এটা প্রথম না, প্রায় সেখানে অনেক রকম দুর্ঘটনা ঘটে, লাশ নিয়ে যাওয়ার সময় অনেক রকম অনেকেই প্রবলেমে পড়ে এখানে। কি চাকরিটা আমি করবো অ্যাকচুয়ালি সে মানে আর লাশটা নিয়ে আর মুভ করেনি। সে সকাল হওয়ার পরে সে লাশটা অন্য গাড়িতে চলে গেছে, সে আবার টাকা ব্যাক করে চলে গেছে। এখনো মানে সেটা কোনো ব্যাখ্যা পায়নি যে আসলে স্বীকৃতি বুঝতে রেখেছে।
আরেকটা বিষয় মানে আমার মনে প্রশ্ন জাগলো যে এই তৃতীয় ব্যক্তিটা আসলে কাজটা কি ছিল, মানে কেনই বা উঠেছিল? লাশটা অবিকৃত অবস্থায় আছে, কোনো ধরনের কোনো ফল্ট হয় নাই, তো তৃতীয় ব্যক্তিটা ব্যাংকার দিলই কি বা নেমেই বা কেন গেল?
তো এটা নাকি প্রায় ভাই এখন সুইসাইড করা লাশে নাকি প্রায় সমস্যা
করে, অনেক ঘটনা ডরে পেয়েছি যে এই ধরনের লাশ ক্যারি করার সময় এই ধরনের ঘটনাগুলো ঘটে। এমনও পেয়েছি আমরা যে লাশ খাওয়ার ঘটনাগুলো কিন্তু আমরা পেয়েছি, কিন্তু এইটার আসলে মোটিভটা আমরা মানে শেষ পর্যন্ত বুঝতে পারলাম না, কোনো কিছু বুঝতে পেরেছি
আমি এখন কিছু না আমি বুঝতে পারছি না। বাট এটা এতটুকু মানে একটা জিনিস জানা কথা, এটা অনেকেই জানে, অনেকেই বিশ্বাস করে না। সেদিনও আমার একজনের সাথে অনেক তর্ক হলো ফেসবুকে, জোনাকির পোকা অর সামথিং লাইক দ্যাট, উদ্ভট কোনো একটা নাম দিয়ে তার অন্ধবিশ্বাস যে আত্মা বলে যেহেতু কিছু নেই তাহলে কোথা থেকে কি আসে, তাহলে যে জিনিসটা দেখা যাচ্ছে সেই জিনিসটা কি জিন, জিনটা কেন তাহলে মানুষের রূপটা নিবে, কেন এই ভয়টা দেখানোর চেষ্টা করবে, তৃতীয় ব্যক্তিকে ড্রাইভার কেন দেখবে, তাই না? বাকি দুজন কেন দেখবে না,
কেনই বা তৃতীয় ব্যক্তি শুধু শুধু কিছু না করেই নেমে যাবে,
রাইট? তার মানে কি সে শুধুই সঙ্গ দিতে চাচ্ছিল নাকি ভয় দেখানোটাই তার উদ্দেশ্য, আমি জানি না। আর বেশি যদি জানতে যাই তাহলে কি হবে জানি না। যাই হোক সুমন, কি করার আছে? এগুলোর তো উত্তর নেই
আসলে, এগুলার সব কিছুতে যদি উত্তর পাওয়া যেত তাহলে তো বিষয়গুলো আর এত মিস্ট্রি থাকতো না,
রাইট?
ভয়ও আমরা পেতাম না।
তবে কোনো কারণ ছাড়া কিছুই ঘটে না, নাথিং হ্যাপেন্স উইদাউট আ পারপাস। অবশ্যই পারপাস আছে, বাট আমাদের
বোঝার মতো আমরা বুঝতে পারছি
অবস্থানে আমরা নেই।
তো শোন ভাই, আর কোন ধরনের ঘটনা কি আপনার আছে, মানে আপনার জানা কিংবা ঘটেছে?
একটা ছোট ঘটনা আছে, সেটা আমাকে ফেসবুকে সেতু নামে একজন জানিয়েছে, ভোলার চর ফ্যাশনে ঘটনাটা। এটা হচ্ছে 99 ঘটনাটা। তো সে তখন ছোট ছিল, যেহেতু গ্রাম অঞ্চলে ভাই একটা হয় কি, ওয়াশরুম গুলো অনেক দূরে দূরে হয়। একদিন মানে বৃষ্টি হচ্ছে, খুব ঝুম বৃষ্টি, তো তার মধ্যে সে মানে রাতে খুব ওয়াশরুমে যাওয়ার খুব দরকার হয়। যেহেতু মেয়ে মানুষ, সে একাই বের হয়, কিছু দূর যাওয়ার পর সে যখন টিউবওয়েলের কাছে যাবে, পানি নেওয়ার জন্য, তো টিউবওয়েল থেকে কিছু দূর মানে তাদের পুকুর, সে পুকুর আবার তারা মাছ চাষ করে।
আচ্ছা আচ্ছা।
সে হঠাৎ দেখলো যে বৃষ্টির মধ্যেও কেউ একজন পুকুরের মধ্যে গোসল করতেছে, এত রাতে রাত প্রায় তখন 1টা 1টার মতো হবে আর কি, পুকুরে গোসল করতেছে, অথচ পুকুরে নামা একেবারে নিষেধ। তো সে দূর থেকে মানে চিৎকার করে বলে যে কে এত রাতে পুকুরের মধ্যে গোসল করতেছে, হ্যাঁ এখানে জানা না, এখানে নিষেধ। মানে সে বাস্তবে তো বাসার কেউ, এলাকার কেউ, আশেপাশের কেউ, বাট সে কোনো শব্দ, কোনো উত্তর নেই, জাস্ট ডুব দিচ্ছে, উঠতেছে। তো সে ভাবলো তুমি নিশ্চয় মাছটা ধরতেছে বৃষ্টির মধ্যে। তো সে খুব কাছাকাছি চলে গেলো, পুকুর পাড়ে গিয়ে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে মতো পরিবেশ, তার হাতে আর কোনো আলো নেই। সে যখন জাস্ট আরেকবার চিৎকার দিয়ে যাবে, সে জাস্ট দেখলো যে মানে বিদ্যুৎ চমকানো আলো জাস্ট একজন পিঠা, তার বয়স
সে
65 মতো হবে, সে সেখানে গোসল করতেছে। তো তখন তার অন্যরকম কোনো চিন্তা ভাবনা ঢুকে নেই। সে আবার বললো যে কে আপনি এত রাতে গোসল করতেন, আপনি জানেন না পুকুরে নামা নিষেধ? মানে সে খুব রাগি কণ্ঠে বলছে। ঠিক তখন ভাইয়া দীপটা মানে তার দিকে মানে ঘুরে তাকা, দীপটা জাস্ট টুপ দিচ্ছিল আর উঠছিল, মানে উপর থেকে মাথাটা তুলছিল জাস্ট। দীপটা তার দিকে ঘুরে, সে দেখলো যে দীপটা মানে চোখ দিয়ে টক টোকা লাল একেবারে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখার পর সে বলছে কি দীপটা ভাবে তাকিয়ে আছে। তো দীপটা তার দিকে সাপটে সাপটে আসতেছে, এটা মনে হচ্ছে তার একটু ভয় এড়িয়ে গেল যে কি মানে সে আবার আমার দিকে আসতেছে। সে চিনতে পারতো কোনো ফেসটা, কোন কি বাসার মানে অন্য অন্য যে যারা আছে পুরুষ মানুষ, তাদেরকে ডাকার জন্য সে আবার পেছনে ব্যাক করলো। তো পেছনে ব্যাক করে সে বাসা মানে যেহেতু কাদা ছিল, পানি, এর মধ্যে তো অত হাঁটা চলা করা জানা যায় স্পিডে, যতটুকু সময় সে স্পিডে গেলো, গিয়ে বাসা কয়েকজনকে বললো যে এই অবস্থা, পুকুরের মধ্যে কে জানে নামে গোসল করতেছে, আমি বলার পর আবার আমাকে উল্টো আমার দিকে আসতেছে মানে দেখে থেকে। কয়েকজন মানে লাইট নিয়ে বের হলো যে মানে কে গোসল করতেছে, যে গিয়ে দেখে যে পুকুরের মধ্যে কেউ নেই মানে। তবে এটা বোঝা যাচ্ছে যে কেউ যেন গোসল করছে, অনেক গোসল করলে কেউ মাঝখানে অনেক ঢেউটা কিন্তু অনেক বড় বড় হয়ে পাড়ের মধ্যে এসে বাড়ি খায়। তো তারা মানে বুঝতেছিল যে বৃষ্টির মধ্যেও মানে কেউ যেন গোসল করছে, ঢেউটা এখনো মানে নড়াচড়া করতেছে। তারা ভাবলো যে হয়তো কেউ এলাকা কেউ দুষ্ট, চলে আসে বলে যে না এটা কেউ না। তো সে তার কাজ শেষ করে সে বাসায় চলে আসে। তারপর থেকে মানে একটু সমস্যা তার শুরু আসে, মেয়েটা একা ঘুমায়, তো প্রায় রাতে একটা স্বপ্ন দেখে, মানে সে যেদিকে মুখ করে ঘুমায় তার মানে খাটের সাথে হচ্ছে জানালা, জানালাটা খোলা, বৃদ্ধা তাকে ডাকবে যাওয়ার জন্য তার সাথে,
মানে এটা স্বপ্ন দেখেছে,
স্বপ্ন দেখে সে জেগে উঠে দেখেছে জানালা কাটা। তো সে কয়েকদিন দেখে, দেখার পরে সে মানে বাসার কয়েকজনকে বলে যে এই অবস্থা, আমি যে বৃদ্ধাকে দেখছিলাম গোসল করতে, তাকে আমি স্বপ্নে দেখি। তো অনেকে বলে যে এটা স্বপ্ন, তো স্বপ্নে, স্বপ্ন কখনো বাস্তব নেই। তো হলো কি, এরকম কয়েকদিন যাওয়ার পর মেয়েটা মানে খুব ঘন ঘন সে স্বপ্ন দেখতে শুরু
করে। একই ধরনের স্বপ্ন,
জাস্ট একটা স্বপ্নে জানলাটা খুলে বৃদ্ধা তাকে ডাকতেছে তার সাথে যাওয়ার জন্য। এটা দেখার পর মানে তার মধ্যে একটা ভয়ও জাগে, আবার কয়েকদিন দেখার পর এটা রেগুলার হয়ে যাওয়ার পর তার মধ্যে মানে আস্তে আস্তে জিনিসটা মানে ভয়টা চলে যায় যে এটা রেগুলার দেখতেছে একটা স্বপ্ন। সে জানলাটা বন্ধই থাকে প্রতিদিন মানে ঘুম থেকে উঠে যখন চোখ মানে।
কিন্তু আমার মনে হয় কি মানে একটা স্বপ্ন হোক যাই হোক, এটা যদি বারবার একই জিনিস দেখা হয়
তখন এটা সাধারণ
স্বপ্ন থাকে না।
সেটাই।
তারপর কি হলো এটা? তারপরে হলো কি, একদিন রাতের ঘটনা, সে মানে শুয়ে আছে, শোয়ার একটা পর্যায়ে হলো কি, সে একটু নড়াচড়া করলো, ঠিক এমন সময় তার পাটা মানে মনে হয় যে ঠান্ডা কিছু একটা সাথে মানে গিয়ে টাচ লাগলো।
আচ্ছা।
তো সে তো একা ঘুমায়, দরজা লাগানো সব লাগানো, সে পাটা একটু নাড়া দেখো যে ঠান্ডা কিছু একটা যদি পায়ের কাছে থাকে, সে ভালো করে মানে আন্দাজ করার চেষ্টা করলো যে কি, সে জাস্ট দেখলো যে একটা পায়ের সাথে তার পা টাচ লাগতেছে।
আচ্ছা।
অর্থাৎ তার পাশে কেউ যে শুয়ে আছে।
মাই গড।
তো সে তারপর করে সে পাশে দিকে তাকে, সে দেখে যে সে বৃদ্ধা তার পাশে শুয়ে আছে, তার দিকে তাকে শুয়েছে, এবং তার যে পা, সে পায়ের সাথে ওই মেয়েটার পাটা টাচ হচ্ছে। এটা দেখার পর মানে তার মানে সে মানে চিৎকার যদি চিৎকার দেওয়ার মতো কোনো অবস্থা নেই, সে বৃদ্ধা খালি তার দিকে তাকিয়ে মানে সে টকটকে লাল দুটো চোখ, সে বলতেছে যে আমি তোকে আমার সাথে নিয়ে যাবো, তুই আমাকে ডিস্টার্ব করেছিস, আমি এ পুকুরে আচ্ছা অনেক বছর যাবৎ গোসল করে, কেউ কিছু বলে না আমাকে। এটা বলো মেয়েটা মানে সাউন্ড করার মতো অবস্থা, সে মানে খুব জোরে চিৎকার দেওয়ার চেষ্টা করতেছে, বাট সে আর কোনো কথা বলতে পারতো না, বৃদ্ধা তার দিকে এক দিশে তাকিয়ে আছে। তো হয়তো বা মানে কোনো শব্দ, পাশের রুমে মেয়েটার মা ঘুমিয়েছিল, কোনো শব্দ তার কানে যায়। তো সে দরজা নক করে,
বলছে কে পা কি হয়েছে এরকম করতেছিস কেন? মানে অনেক সময় হচ্ছে গোবাল দরজা একটা সমাধান ভুম ভুম করে শব্দ হয়, যেমন একটা শব্দ হচ্ছিল মেয়েটার মুখ থেকে, ঠিক যখন দরজার নক হয় ঠিক তখনই মানে বিদ্যাটা মানে সাথে সাথে ভ্যানিশ হয়ে যায় ওখান থেকে। তো মেয়েটা মানে এতক্ষণ পর তার শরীরটা শক্তি পায়, তো সে উঠে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে তার মাকে জড়িয়ে ধরে বলছে মা বৃদ্ধা আমার পাশে শুয়েছিল, সে বলতেছে আমাকে নিয়ে যাবে নিয়ে যাবে। এটা বলার পর মা বলতেছে কি বলিস এটা, বৃদ্ধা কোত্থেকে আসবে এখানে, দরজা জানালা সব বন্ধ, আমি তো সামনের রুমে ছিলাম, কেউ আসলে তো আমি অন্তত দেখতো। তো বাসার সবাইকে যখন বলে তো সবাই ব্যাপারটা করছে ঠিক আছে, কি হলো এটা, ও সব স্বপ্ন দেখতেছে বলতেছে আবার কেউ, তো ওকে নিয়ে গেল একটা কবিরাজের কাছে, কবিরাজ ওকে একটা তাবিজ দিল। ও ভাবলো যে সবকিছু ওকে সবটা কাছে, বাট কয়েকদিন পর কয়েকদিন ভালো যাওয়ার পর সে একদিন মানে সে ওয়াশরুমে যাওয়া তার প্রয়োজনে বাড়ির পাশে, সে জাস্ট ওয়াশরুমে যাচ্ছে, সে মানে ওয়াশরুমের দরজাটা খুলে তার চোখটা হঠাৎ করে চলে যায় পাশে একটা আম গাছের দিকে, সে চাকিয়ে দেখে যে আম গাছের মতো বৃদ্ধা বসে আছে, বৃদ্ধা বসে আছে, জাস্ট তার দিকে তাকিয়ে আছে সে এক দৃষ্টিতে। এটা দেখার পর মানে সে মানে চিৎকার দিয়ে মানে আবার মানে সেখানে সেন্টার হয়ে যায়। পরে তার চিৎকার শুনে মানে তার মা বাসার যারা সবাই ছিল তারা আসে, এসে মানে বলে যে কি এবার কি হয়েছে, মানে ওর জ্ঞানটান ফিরে, জ্ঞানটান ফিরে বলে যে এখানে বৃদ্ধা বসেছিল দেয়ালে, এই যে মানে সে ডালে বসেছিল আর কি, পাঁচুলি বসেছিল।
আরো একটা বিরতির সময় হয়ে গেল, ফিরবো ঠিক রাত 12:06। আমি আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, দাওয়া শুনছেন আপনি, সঙ্গে আছে সুমন রেহান অন দ্য স্পট থেকে এবং সাউন্ডে কাজ করেছেন লোবান। আজকে যাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো এখানে উপস্থাপিত হচ্ছে তারা তিনজন, সোহান, নীরব, তাজুল। ফিরে আসছি ঠিক রাত 12:06। বারোটা বেজে ছয় হচ্ছে সময়, দশ শুনছেন আপনি এবিসি রেডিও FM 89.2 তে। সোহান, নীরব, তাজুল তাদের জীবনে ঘটে যাওয়া অভিভৌতিক ঘটনাগুলো এখানে উপস্থাপন করছে, সঙ্গে রয়েছে সুমন ও রেহান এবং সাউন্ডে কাজ করেছে লোমান। যারা ডরের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান, পার্টিসিপেট করতে চান, আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আপনার জীবনে যদি কোনো ঘটনা থেকে থাকে যা ডরে বলার মতো, সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করুন, 24 ঘন্টা নাম্বারটি খোলা রয়েছে। ফেসবুকে চলে আসুন ডরকে ভালোভাবে বোঝার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। আবারও ফিরছি ডরের মূল গল্পে।
কি হয়েছে মানে ওর জ্ঞানটান ফিরে, জ্ঞানটান ফিরে বলে যে এখানে বৃদ্ধা বসেছিল দেয়ালে, এই যে মানে পাশে মানে সে ডালে বসেছিল আর কি, পা ঝুলি বসেছিল। তো এটা বলার পরে বলে যে ওকে আর এখানে রাখা যাবে না, ওকে ঢাকা পাঠিয়ে দেবো। পরে ওকে ঢাকা পাঠিয়ে দেবে ওরা কাত্তির বসে, ওরা এখানে চলে আসে ওরা
ওখানে। এরপরে কি আর গিয়েছিল?
সে অনেকদিন পর গিয়েছিল, বাট এখন তো তাদের ওখানে অনেক উন্নত হয়ে গেছে,
তো ওখানে আর কোনো ধরনের
প্রবলেম হয় না। এরপর থেকে সে মানে ঘুমালে মানে তার খুব ভয় করতো।
মানে আমি যখন শুনলাম যে হঠাৎ করে সে দেখলো যে এই জিনিসটা যে ভয় ভয় পাশে শুয়ে আছে, মানে ক্যান ইউ ইমাজিন মানে কি হতে পারে ওটা?
হরে বাবা, এই ধরনের ব্যাপারগুলো মানে খুব বাস্তবিক দিক থেকেও মাঝে মাঝে ঘটে। একটা বইয়ে পড়েছিলাম, হুমায়ুন আহমেদের একটা বইয়ে, শুভ্র বইটার নাম, সেখানে কোনো ভূতুরের ব্যাপার না, শুধু মানে সকালবেলা নামাজ পড়তে উঠে ওয়াইফ টের পায় যে হাজবেন্ড হয়তো রাত্রে 12:30-12:30 দিকেই মারা গেছে। তো সারা রাত মূলত সে একটা লাশের পাশে ঘুমিয়েছিল, তো হাজবেন্ডের জন্য যে ফিলিংসটা আসার কথা তার আগে সে ভয় পেয়ে যায়। আমি সারা রাত একটা লাশের পাশে ঘুমিয়েছিলাম,
শুধুই লাশ হয়ে গেছে,
রাইট? তো এইরকম একটা বাস্তবিক ব্যাপারেই যদি ভয় কাজ করে, তাহলে এ ধরনের ব্যাপারে কি হতে পারে? মাই গড। যাই হোক, এই তো ছিল সোহান ভাইয়ের অনেকগুলো ঘটনার আরো একটা। কিন্তু সোহান ভাই, আমরা আসলে খুব বেশি ইন্টারেস্টেড জানতে যে আমরা যেই প্রেসের নিচের তলায় এখন বসে আছি, এটা এই প্রেসটা কেন বন্ধ,
এবং প্রেসটা আমরা দেখতে পাচ্ছি যে দুই তলা থেকে বন্ধ করে কিছু গেট লাগিয়ে দেওয়া হয়েছে,
একদম সিলড,
কাউকে সেখানে ঢুকতে দেখা না। কতদিন যাবত এটা বন্ধ অবস্থা?
এটা বন্ধ প্রায় আজকে বছর দুয়েকের মতো বন্ধ।
আচ্ছা, এই রহস্যটা একটু আমরা
উদ্ঘাটন করি। এটা আসলে আমি আমার এক বন্ধুর মাঝ থেকে ঘটনাটা শুনি। তো আমি মূলত আসলে ঘটনাটা আমাকে কেউ বলতে চাচ্ছিল না যে আসলে ঘটনাটা কি। তো একজন গার্ডকে, অনেক পুরোনো একজন গার্ড, তাকে খুব রিকোয়েস্ট করলাম, তো বলাবো সে ঘটনাটা আমাকে বললো। উনি কি এখন এখানে কাজ করেন? তিনি এখন আছেন এখানে।
আচ্ছা,
তো তিনি মানে ঘটনাটা বললো যে বাংলাদেশের খুব মানে পপুলার একটা লাইব্রেরি প্রেস, আসলে নামটা বললে অনেকে চিনবে,
অবশ্যই আমরা বলি।
ঘটনাটা হচ্ছে 2009 শুরুতে ঘটনাটা। আচ্ছা, ছবি দেখলে হয়তো বুঝবে অনেক। ছবিটা হচ্ছে গিয়ে লম্বা একটা বারান্দা, একটা ওয়াশরুম, বাম পাশ দিয়ে একটা চিকন গলির মতো গিয়ে একটা কিচেনের দিকে চলে গেছে।
আচ্ছা,
বারান্দার পাশেই অনেকগুলো রুম আছে, সেখানে মানে যারা প্রেসের কর্মী ছিল তারা রাতে ঘুমাতো সেখানে, আর ওয়াশরুম একটা ওয়াশরুম ছিল। তো সেই কিচেনে যে বাবুচি ছিল সে ওই সেখানে রান্না করতো, প্লাস সে রুমের মধ্যে সে ঘুমাতো।
আচ্ছা,
টুকটাক অনেক রকম ঘটনা হতো, বাট সে বাবু চিনত না ছিল সেখানে, সে আসলে ব্যাপারে কিছু জানতো না। একদিন রাতের ঘটনা, সে কাজটা শেষ করে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে মোটামুটি তার বিছানায় শুয়ে পড়েছে, মশারি টশারি টানে। রাতে কোনো একটা টাইমে তার মানে করে খুব একটা শব্দ শুনতে পায়, সে ঘুমের মধ্যে সেটা শব্দ শুনতে কর্ম কর্ম করে একটা শব্দ হচ্ছে।
আচ্ছা,
একেবারে তার কাছে, অর্থাৎ সে যে বিছানায় শোয়া, অর্থাৎ এক হাত দূরে বসা কিছু একটা বিছানার ভিতরে, সে জাস্ট ভাইয়া চোখ মেলে তাকায়, চোখ মেলে তাকিয়ে সে দেখে যে মানে 6-7 বছরের একটা বাচ্চা তার মুখের পাশে যে জায়গাটুকু বিছানার অন্য জায়গাটুকু মশারির ভিতরে সেখানে বসে সেটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। একেবারে কালো বাচ্চাটা, সে যতটুকু বললো যে বাচ্চাটা সারা শরীর লুমে ভর্তি ছিল। বাবুচি মানে সেই জিনিসটা দেখে সে মানে খুব চিৎকার দিয়ে মশার থেকে বের হয়ে যায়। বের হয়ে গিয়ে মানে সে যারা কর্মী ছিল, যেটা প্রেস অনেক রাত্রপূর্ণ কাজ হয়, তারাও মানে ধরে কি হয়েছে কি হয়েছে। তো সে বলে যে মশারির ভিত্তি কিছু একটা বসে বসে কিছু খাচ্ছে। তো তারা মানে দড়িয়ে যায় গিয়ে গিয়ে লাইট লুইট জ্বালিয়ে দেখে যে মানে জাস্ট সেখানে কোনো কিছু নেই, বিছানার উপরে কিছু মানে খাওয়া দাওয়ার পরে যে হাড়গোল পড়ে থাকে না, হ্যাঁ সেই কিছু অংশ পড়ে আছে বিছানার মধ্যে। এটা দেখার পরে বলেছে কি ভাই এগুলো করতে আসলো, আর মশাই তো ছোট দিক থেকে মশাইটা যেহেতু টাকা ছিল কেউ ওরকম কিছু ইঁদুর বেড়াল আনানো সম্ভব না। ওটা বাইরে বাবুচি মানে ওটা দেখার পর তার মানে শরীর মানে গরমে আসতে হয়, খুব জ্বর আসতে
আসতে
মানে ভুল ভালো বলতে হয়, কিন্তু তাকে পরের দিন তাকে পাঠিয়ে দেওয়া হয়। যেটা মালিকের কানে যায়, মালিক বলেছে যে একটা প্রেস যেহেতু এরকম কোনো ঘটনা ঘটতেছে, এটা ভালো করে অনেক রকম হুজুরকে বলে, বাট অনেকেই অনেক কিছু করে, সেটা ঢাকার মধ্যে এমন একটা জায়গার ঘটনা, বাট কোনো রকম সমাধান হয় না। তার কিছুদিন পরে একটা ঘটনা ঘটে, কিরকম একজন গার্ড, সে মানে তিনটা হবে আর প্রেসটা হচ্ছে চারতলা, সে যখন মানে নিচের থেকে দোতলা যায় দেখার জন্য, সে থেকে সে হঠাৎ করে তার চোখ চলে যায় সেই ওয়াশরুমের দিকে, সে দেখে কি বাবুজি সেখানে দাঁড়িয়ে,
মানে এই যে কেচিগেটটা আমরা দেখে আসলাম,
হ্যাঁ সেখান
থেকে যে বাথরুমটা দেখা যাচ্ছে,
হ্যাঁ ভাই এই যে কেচিগেটটা যেখানে দেওয়া ঠিক সেখান থেকে যে বাথরুমটা যেখানে ওয়াশরুমটা,
হ্যাঁ
দেখা যায় বাবুজি সেখানে দাঁড়িয়ে আছে,
যেই বাবুজি আগে ভয় পেয়েছে,
আগে ভয় পেয়েছিল,
চলে গেছিল,
হ্যাঁ চলে গিয়েছিল, বাট সেও জানা চলে গেছিল, বাট বাবুজিকে হঠাৎ করে দেখে ভাবতো যে বাবুজি ওটা আবার ব্যাক করছে।
আচ্ছা,
কারণ যেহেতু তার ডিউটিটা রাতে, দিনে কি আসে যায় সে তার জানা দরকার। তো সে বললো যে কি আর বাবুজি তোমাকে শরীর ঠিক হয়ে গেছে? এটা বলতে বলতে না বাবুজি গলির মধ্যে ঢুকে গেল, মানে তার রুমে দিয়ে চলে গেল,
উত্তর না দিয়ে,
কোনো উত্তর না দিয়ে। তো সে ভাবলো যে ডাক্তার শুনতে পারি, তো সে পিছনে পিছনে নানা রকম কথা বলতে বলতে সে হাতটাকে ওই রুম দিয়ে জাস্ট, সে ভাইয়া ওই যে বাবুজির রুমটা সেখানে গিয়ে ভাইয়া সে দেখে যে বাবুজির তালা মারা,
অর্থাৎ
গলিটা এত ঢুকে একজন মানুষ যদি একজন পাশ কাটিয়ে তাও গায়ে ধাক্কা খাবে,
মানে তাকে এড়িয়ে কেউ যে চলে যেতে পারে এমন ছিল রাস্তা।
আর করিডোরটা তো সম্পূর্ণ লাইট, ওখানে আলো ছিল, এটা দেখা পর অনেক সময় খুব ভয় পেয়েছে, কি হতো দেখুন কাকে দেখলাম এখানে। এটা দেখার পর সে মানে পিছনে চলে আসে, পিছনে চলে যায় সেই নিচে, আরো কয়েকজন বলে চলেছে আসলে ওই জায়গাটা সমস্যা, ওখানে তুমি একা একা যাও না, আচ্ছা দু তিনজন মিলে যায়। তো ভাইয়া এটা বলার পরে মানে আস্তে আস্তে মানে সেখানে মানে লোকজন যখন যতই জানতেছে ততই মানে তারা চলে যাচ্ছে। এর মধ্যে একটা প্রবলেম শুরু হলো কি, রাতে যখন সবাই প্রেসে কাজ করে চলে আসে, তো এখানে অনেকে যারা গার্ড, আমরা যেখানে বসেছি তার পাশেই মানে একটা বড় বসার জায়গা ছিল, এখানে একটা সময় মানুষ এসে বসতো এখানে। তো এখানে যারা গার্ডরা বসতো তারা হুট করে তারা শুনতোকে যে মেশিনগুলো আপনি আপনি চলতো এখানে
অথচ মেশিনগুলো তখন বন্ধ
একেবারে কেসি গেট লাগানো ভিতরে কেউ নেই মানে যে কজন গার্ড থাকতো সবাই শুনতো সবাই শুনতে পেত তারা হতো কি তারা কেসি গেট খুলে ভিতরে দেখেছে ভিতরে অন্ধকার কেউ নেই তারা যখন ঢুকতো না মেশিনগুলো আপনার তালা বন্ধ হয়ে যেত কিন্তু প্রিন্টিং প্রেস এর অনেক শব্দ হতো প্রিন্টিং মেশিনে অনেক সময় দূর থেকে এরকম করতে করতে আমার গার্ডটাও চলে যাচ্ছে পরে পালিয়ে চলে যাচ্ছে ওইদিকে মালিকের বিজনেসটাও আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো আর যত লোকজন মানে চলে যাচ্ছে তারা তো যাচ্ছেই নতুন যাদেরকে আনা হচ্ছে তারাও দুইজন কাছে শুনে তারাও দেখা যায় এক দুই রাত থেকে
কাউকে নিয়োগ করতে পারছে না
না না আর সেই যে কিচেন সেই কিচেনে কেউ ভয়ও ভয়া দিনের বেলাও যায় না কারণ অনেকে সেখানে গিয়ে দেখছে হঠাৎ মনে হয় কি চোখের পলকে কোনো একটা ছেলে পুরো লোম ভর্তি আর ভাইয়া ছেলের ফেসটার কথা যেরকম বললো সেটা হচ্ছে ছেলেটার ফেসটা ছিল চোখ দুটো খুব ছোট ছোট আচ্ছা মুখটা একটু বড় ছিল আর মাথাটা একেবারে গোল বলের মতো গোল আর সারা শরীর তার লোমে থাকা এইটা মানে হঠাৎ মনে হয় কি যে কেউ একজন ঘুমের মধ্যে আছে নাই এরকম একটা মানে অস্পষ্ট ভাবে দেখছে তো মালিক সিদ্ধান্ত নিল কি যে এই জায়গাটা মানে ওই জায়গাটা যেহেতু প্রবলেমটা বেশি হয় সেই টিকিটটা একবার লাগিয়ে দেবে একটা গার্ড নতুন আসে সে জানে না ব্যাপারটা মানে তখন মানে গার্ড যেতে তেমন একটা অবস্থা দেখতে মানে দুজন গার্ড আসছিল মাত্র
আচ্ছা আচ্ছা
তো যে আরেকজন যে ছিল সে আর তাকে এই ব্যাপারে কিছু বলে নাই কারণ সেও যদি চলে যায় সে একা হয়ে যাবে ওই রুম গুলো ভাইয়া তখন একবারে ফাঁকা হয়ে গেছে মানে কেউ নাই
কেউ আর থাকে না
সে উপরে যাওয়ার পর হাত করতে পারবেন একটু ওয়াশরুম যাওয়া দরকার হলো যে যে ওয়াশরুমটা আছে ছবির মতো সেই ওয়াশরুমে সে যায়
আচ্ছা এটা কোন গার্ডটা যাচ্ছে যে জানে ঘটনাগুলো না যে জানে
জানে না যে নতুন আছে সে তো জানে না ব্যাপার কোনো কিছু মানে আমি আসলে ভিতরে যদি যেতে পারতাম কে যে ভিতরে তাহলে ওয়াশরুমের কথা ছবি তুলতে পারতাম যেভাবে বললাম যে ওয়াশরুমের ভিতরটা হচ্ছে ওয়াশরুমটা অনেক বড়
আচ্ছা
উপরে মানে দুটো পিলার এল সিস্টেমে চলে গেছে সেখানে মানে অনেক পুরনো পেন্টিং এর রশি দড়ি বিভিন্ন মানে সরঞ্জাম আছে সেখানে রাখা হয় করে ফেলেছে ওয়াশরুম বসে বসে সেই উপর থেকে শুনে যে মানে কেমন একটা শব্দ হচ্ছে ঠাস 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 একটা শব্দ হচ্ছে
ওয়াশরুমের ভিতরে
ওয়াশরুম উপরে মানে উপরে যে জায়গাটা মানে স্টোরুমের মতো ছোট একটা জায়গা সে মাথাটা উঁচু করে তাকে দেখে সেখানে সেই বাচ্চাটা বসে আছে কুচকুচে কালো একটা বাচ্চা বসে তার দিকে দাঁড়িয়ে আছে এবং সে দেখতে দেখতে বাচ্চাটা তার সামনে দিয়ে নেমে দরজা দিয়ে
তার সামনে দিয়ে
তার সামনে দিয়ে হাওয়ায় মিলে মিলে তো সে সেখানে মানে চিৎকার চেঁচামেচি করে সে সে এখান থেকে বেরিয়ে এসে বললো যে এগুলো কি সে তো সে কাঠ পড়তেছে কিন্তু সমস্যা তো একা গেছে তো বললো আমাকে তো কেউ কিছু বলে নাকি পরে সে পরদিন সে কাঠ চলে যায় তো এরপর থেকে একেবারে মানবিকভাবে সে কারে কেচে কেটে সেখানে লাগিয়ে দেয় সেখানে কাউকে ঢোকায় আলাও মানে তো
এখন পর্যন্ত
এখন মানে টোটাল মানে
আমরা দেখতেই
পাচ্ছি একেবারে বন্ধ হয়ে যায় তার বেশ কয়েক বছর যাওয়ার পর সেটা একেবারে বন্ধ হয়ে যায় এখন যারা পুরনো দুজন কাঠ আছে এর মধ্যে একজন খুব পুরনো তার কাছ থেকে তো মূলত ঘটনাগুলো শোনা সেই দোতলা সেই পুরো জায়গাটা একেবারে কেউ ঢুকতে পারে না সেখানে বাট উপরের রুমগুলো ঠিক আছে ওখানে কোনো সমস্যা না ওখানে গোডাউন নাকি শুনছি ভাড়া দিচ্ছে ওখানে গোডাউন
আচ্ছা তো এই হচ্ছে এখানের ঘটনা এই প্রেসে তাহলে জানি না হয়তো আমরা যদি যাইতে পারতাম টিকিটটা খুলে একটু ভিতরে অবাক বিষয় কি জানিস রেহান আমরা এখন এই রাতে এখানে আছি এই কেজি গেটের ওপারে যে জিনিসটার কথা সোহান ভাই বললো হয়তো বা এখনো সেটা আছে
চর্চা চলছে
রাইট হয়তো বা কোনো অ্যাক্টিভিটিস সে চালাচ্ছে
সোহান ভাই আপনার কিছু কথায় আমি যতটুকু বুঝি আমার কেন যেন মনে হচ্ছে আপনি ওই ওয়াশরুমটার ভিতরে গিয়েছিলেন কোনো না কোনো এক সময়
আমি একবার গিয়েছিলাম অনেক দিন আগে ঘটনাটা বললো যখন ও মানে আস্তে আস্তে বলতে শুরু করলো যেখানে আর অনেক কিছু ঘটে তখন মানে যখন খোঁজ খবর নেওয়ার জন্য আমি র্যাম ব্রেকের আগে যখন প্রোগ্রামে আসলাম তখন বলেছিলাম প্রেসটার ব্যাপারে আমি প্রেসে যাবো তো আমি সেখানে গিয়ে মানে আস্তে আস্তে মানে তারা বলতে চায় না অনেক রিকোয়েস্ট করে তাদেরকে ঘটনাটা গুলো জানলাম বাট তারা বলতে চাচ্ছে না এই কারণে এখন কিছুদিন আগেই শুনলাম পেজটা ফেল হয়েছে
এর জন্য আমরাও একটু বেশি কিছু ডেসক্রিপশনে যাচ্ছি না হয়তো অনেক কিছু চিনে ফেলতে পারেন এবং সোহান ভাইকে অনেক ধন্যবাদ যে এই জায়গাটা ম্যানেজের ব্যাপারে সমস্ত কিছুর ব্যাপারে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে
ইনক্লুডিং চার্জার্স
রাইট যার জন্য এটা পসিবল হয়েছে এরকম একটা এপিসোড আমাদের পক্ষে ধারণ করা আর সেই সঙ্গে যেই ঘটনাগুলো শুনলাম আপনার কাছ থেকে বেশ কয়েকটা ঘটনা একদম দুর্দান্ত রকম
হরিবল এবং যত হরিবল হয় ততই ভয়ঙ্কর হয় যাই হোক এই প্রেসার বসে আরো কিছু গল্প আমরা শুনবো তাই না
ওকে আরো যারা আছে তাদের ঘটনা এবার চাই আমরা তো শুনছি এবং এই পরিত্যক্ত প্রেসের মধ্যে বসে একটু অন্যরকম যখন আমরা রেহান একটু বাইরের অন্যান্য স্পটে থাকি একটু বনে জঙ্গলে বেশিরভাগ সময় যাওয়া হয় ওই তুলনায় কিন্তু আজকের এটা একটু অন্যরকম
আমি মাঝে মাঝে চিন্তা করি যে বনে জঙ্গলে মানুষ ভয় বেশি পায়, অথচ বনে জঙ্গলে তাও কোনো না কোনো একদিকে দৌড়ে চলে যাওয়ার একটা স্কোপ থাকে, বাট যখন বদ্ধ কোনো জায়গায় বা ঘরে কেউ আটকা পড়ে তখন কিন্তু আসলে কিছু করার নেই।
এবং সবচেয়ে আরো একটা আশ্চর্যের বিষয়, আমি যখন চিন্তা করছি যে এই জায়গাটার একটু বাইরেই মানুষজন মানে অনেকে হয়তো জানেও না যে এখানে কি
চিন্তাই করতে পারছে না,
চিন্তাই করতে
পারছে না যে এখানে কলাপসেবল গেটটা সম্পূর্ণ অন্য কোনো কারণে দেয়া থাকে,
দেয়া থাকে রাইট। তো যাই হোক, চল আরো যারা আছে এবার একটু তাদের দিকেও যাই আমরা। তো ভাইজান, আপনার পরিচয়টা একটু জানি আপনার কাছ থেকে, আপনার নাম কি, কোথায় থাকেন, কি করেন?
ভাইয়া আমার নাম হচ্ছে নীরব, আমি ঢাকা কামরাঙ্গীর থাকি।
ওকে, এই প্রেস সম্পর্কে আপনি আগে কোনোদিন কোনো কিছু শুনেছেন এখানে, যেহেতু কামরাঙ্গীর আর পুরান ঢাকার দূরত্বটা খুব বেশি না?
না ভাই, প্রেস সম্পর্কে আমি এখনো কিছু একটু শুনি, তবে আমি কামরাঙ্গীর আসছি নতুন, আগে থাকতাম হচ্ছে আপনার জিঞ্জিরা।
আসলে এই এই প্লেসটার ব্যাপারটা একটু বলে রাখা ভালো, যে হয়তো বা স্পেশালি যারা প্রেস বিজনেসে আছে তারা হয়তো খুব ভালোভাবে জানবে। তারা অনেকেই ভাবতে পারে যে একটা বিল্ডিং কোনো কারণে বন্ধ হচ্ছে, হয়তো কোনো কেস চলছে, অনেক কিছু ভেবে নিতে পারে। আসলে এখানে ভূতুরের ব্যাপারটা বা স্পুকি ব্যাপারটা ধরতে পারার কথা না সবার, যেহেতু আমরা জানি যে স্বয়ং যে আমাদেরকে এখানে নিয়ে এসেছে অর্থাৎ সোহান ভাই, সে এবং মালিক পক্ষ থেকে একেবারেই চাওয়া হচ্ছে না যে এই ধরনের কোনো ব্যাপার ছড়িয়ে যা, তো না জানারই কথা।
ওকে, আমরা এবার নীরব ভাইয়ের ঘটনায় যাই। কোন ঘটনাটা আপনি আমাদেরকে বলতে যাচ্ছেন এবং সেই ঘটনাটা কবে ঘটেছে?
আমি আপনাদেরকে যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কৃষ্ণগঞ্জের ঘটনা, তাই আজ থেকে কমসে কম 12 বছর আগে। তখন 5টা ফ্রেন্ড মিলে মানে কানিগঞ্জ থেকে ফ্রেন্ডকে নিয়ে ওদের বাড়িতে যাবো কৃষ্ণগঞ্জ।
আচ্ছা,
তো কৃষ্ণগঞ্জ আপনার রেল স্টেশন থেকে প্রায় 2.5 থেকে 3 কিলো ভিতরে রিক্সাতে যেতে হয়। তো ওই ফ্রেন্ডের বাসার পাশে হচ্ছে পুষ্কিনী, পুষ্কিনীর বাড়ি হচ্ছে চিতাখোলা, আর আমার স্ট্রিট হচ্ছে সেই চিতাখোলা নিয়ে।
আচ্ছা,
তো ওখানে যে মানে ফার্স্টে ওদের বাসায় বসে হালকা পাতলা কিছু নাস্তা এসেছে, তো নাস্তা খাওয়ার পরে আমরা ওই হাঁটতে হাঁটতে চিতাখোলার মাঝে যা বসছে জাহাঙ্গীর, তো জাহাঙ্গীর আমার ডাক দিচ্ছে যে তোমরা খেতে আসো, পরে আমরা চলে আসি। সকালবেলা ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠে আমরা যে যার মতো ব্রাশ নিয়ে চিতাখোলা যে বসে, তো চিতাখোলা বসে বসার পরে মানে ফার্স্ট এমন হয় যে ব্রাশ করতে করতে মানে খুব টায়ার্ড লাগতেছে, বসার যে এগুলো আছে তো এখানে মানে যে যার মতো মানে শুয়ে পড়লো।
মানে এটা কি প্রত্যেক জনেরই টায়ার্ড লাগা শুরু করছে একই সাথে? আচ্ছা, খুব সম্ভবত আপনারা রাত্রে অনেক রাত পর্যন্ত মজা করেছেন, আড্ডা দিয়েছেন, সকালে ওঠাটা ওই জন্য হয়তো একটু বেশি টায়ার্ড ছিল না।
তো আমি ওখানে মানে শুয়ে পড়লাম, তখন প্রায় 11:30-12 বেজে গেছে। ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে ভাই, জাহাঙ্গীর আম্মু প্লাস জাহাঙ্গীর আব্বু ওই চিতা খোলা কিন্তু এসে গেছে, কিন্তু আমাদেরকে
দেখেনি।
অথচ চিতা খোলাটা কিন্তু একটা খোলা জায়গা,
মানে যে কারোরই দেখার
কথা। হ্যাঁ, যে কারোরই দেখার কথা, কিন্তু ওনারা আমাদের কাউরে দেখেনি।
আচ্ছা,
পাপ্পুর যে ফোনটা ছিল ওই ফোনটার ভিতরে হঠাৎ একটা সাইলেন্ট বেজে ওঠে, পাপ্পু ঘুম থেকে ওঠে, তো আমাদেরকে সবাই ডাক দিয়ে উঠাইলো, তো আমরা বাসায় গেলাম। সন্ধ্যার পর পর এসে বসে
আবার এখানে।
আচ্ছা, বাসায় যাওয়ার পরে সেই জাহাঙ্গীরের বাবা মার রিয়াকশন কি ছিল?
ফার্স্টে জিজ্ঞেস করলো যে বাবা তোমরা কোথায় ছিলাম?
আচ্ছা,
বললাম মানে ওনারা এইভাবে বললাম যে আমরা এখানেই তো ছিলাম। বললো যে এখানে তো ডাকাডাকি করলাম, খুব পেলাম না। ওরা বললাম যে না হয়তো আইনটি শুনি নাই, যাই হোক ওনারা বেশি কথা বলে নাই।
আপনারা যে আবার এই চিতায় আসলেন মানে বিকেল বেলা, চিতাটা কি পরিত্যক্ত এখানে আর মানে ব্যবহার করা হচ্ছে না এরকম কিছু
বলতে? আপনার ওই সাইডটা আগে হিন্দু পরিবার ছিল খুব, কিন্তু এখন নাই বললেই চলে।
যেটা বলতে চাচ্ছি যে আসলে মানে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা কমে যাওয়াতে এখন খুব একটা ব্যবহার হয়,
খুব একটা ব্যবহার হয় না। ওকে, তারপর
তো আমরা সন্ধ্যার সময় মানে মাগরিবের আজানটা দেবে দেবে ভাব এই সময়টা যা বসলে, বসার পর শামীম নামের এক ফ্রেন্ড আছে ওখানে বসা অবস্থায় বলতেছে যে বন্ধু আমি ঘুমাবো, মানে ওই জায়গাটা এমন একটা মানে গেলে খুব ঘুমে ধরতো, আর কেন যে ধরতো তাও বুঝতে পারতাম না। তো বলছি যে ঠিক আছে তুই রেস্ট নে, আমরা তো এখানে আছি গল্প টল্প করতে। তো গল্প করতে করতে কে কখন ঘুমিয়ে গেছে বলতে পারে না, তো ঘুম থেকে যখন মানে আমার মানে স্বামী বলতেছে যে ও হচ্ছে খুঁজে উঠছে, তো বললাম কিন্তু কি হয়েছে বন্ধু, মানে খুব অন্ধকার হয়ে গেছে বন্ধু কি হয়েছে, বলতেছে যে বন্ধু আমি না এখানে কাউকে শুয়ে ধরেছিলাম, বললাম যে কিরকম, তখন তো আমার কাছে মনে হলো যে কোন একটা কঙ্কর জাতীয় জিনিস মানে আমাদের খুব জোরে ধরে শুয়ে আছে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ওখানে একচুয়ালি কেউ ছিল না, ওখানে জোরে ধরে শুয়েছিল হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড, নাম হচ্ছে কুরবান, ওই তো মানে এই টাইপের, ওরে খুব শক্ত করে জোরে শুয়েছিল। তো কুরবানে জিজ্ঞেস করলাম যে তুই এভাবে জোরে ধরে শুয়েছিস? আমি তোরা জোরে ধরে শুনি, আমার কাছে মনে হলো যে কেউ আমাকে জোরে ধরে শুনে।
একই কনফিউশন,
তো যাই হোক, পরে ওখান থেকে আমরা ভয়ে চলে আসে, চলে আসার পরে আমরা আঙ্কেল রে মানে জাহাঙ্গীর বাবার এই খবরটা মানে এটা বললাম, বাবা তোমরা তো ওখানে ছিলা? পরে বললাম যে হ্যাঁ আঙ্কেল ছিলাম। তো কই তোমাদেরকে তো খুঁজে আসলাম, তুই দেখলাম না তো? পরে বললাম যে আঙ্কেল কি বলেন, আমরা তো মাগরিব আজানের সাথে সাথে আসছি ওখানে, তা আপনি আমাদেরকে খুঁজে পেলেন না মানে? কই না আমি গেলাম, পরে তোমার আন্টি গেলো ওখান থেকে, কই তোমাদের দেখলো না তো? পরে বললাম যে ঠিক আছে আঙ্কেল আমরা ওখানে ছিলাম, হয়তো কোনো একটা সমস্যার কারণে দেখা নেই, কিন্তু আঙ্কেল ব্যাপারটা হচ্ছে এই যে আমরা ওখানে বসলে মানে আমাদের খুব ঘুমে ধরে তারপর ওই এই সমস্যাগুলো হয়েছে।
আচ্ছা।
পরে উনি বললো যে আঙ্কেল আপনার ওখানে যায় না, কিন্তু ভাই আমাদের না ওই জায়গাটা খুব যেতে ইচ্ছে করছে। আর তার উপরে রস ব্যাপারটা হচ্ছে ওরা দুজন কি দেখলো মানে এটা নিয়ে আমাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হলো। তারপরে দিনে গেলাম সকালবেলা ভোরবেলা উঠে চলে গেছে, তো এর ভিতরে জাহাঙ্গীর আম্মা একবার নিষেধ করছে যে বাবা তোমরা যাও না ওখানে বসো না, অন্য কোথাও বসো। তা আমি বলছি যে আন্টি সমস্যা নেই, তো দিন সকালে হয়ে গেছে এখন কি হবে। তো সকালে বসছে, বসার পরে ওই শামিমের যে কথা বললাম তো কেমন জানি মানে একটু মানে ওখানে যাওয়ার পরে চোখ টোক বড় করে মানে একটু অন্যরকম অবস্থা, মানে কুরবানি ধরে মারতেছে, কুরবান তুই আমার এরকম ভাবে ধরে শুয়েছিলি কেন? তো কুরবান বলতেছে যে কোথায় তুই তো আমার ধরে শুয়েছিলি, মানে ওরা এরকম ধরনের ভাব করতেছে যে মানে ওরা কেউ কারো চিনতেছে না, আর যখন হাত নাড়াচ্ছে শুধু পাপ্পু দেখতেছে যে দুইজনে দুটো কঙ্কর নাড়াচ্ছে, মানে
হাত কঙ্কর নাড়াচ্ছে মানে হাতের মাংস টাংস দেখা যাচ্ছে না শুধু হাত দিয়ে দেখা যাচ্ছে।
কিন্তু আমরা দেখতেছি যেখানে শামিম আর কুরবান এ করতেছে, আর ওখান থেকে শুধু একমাত্র পাপ্পু দেখতেছে যে দুজনে দুটো কঙ্কাল এ করতেছে।
আচ্ছা।
পাপ্পু মানে এটা দেখার পর মানে ওদের একটা চিক্ষু দেবো তোরা আসিস না এই বলে একটা চিক্ষু দিস, কিন্তু পাপ্পু আবার যখন আমরা ওই ওদেরকে ছেড়ে চলে আসছি ধরে মানে পাপ্পুর চিক্ষু শুনে, তো আমাদের পিছিয়ে পিছিয়ে শামিমরাও চলে আসে।
আচ্ছা।
পরে আমি আবার স্বামীরে জিজ্ঞেস করলাম যে বন্ধু কি হয়েছে আসলে, ব্যাপারটা কি তোমরা ঝগড়া করো কেন? পরে ও বলতেছে কই ঝগড়া করলাম না, আমি তো পাপ্পুর সাথে ছিলাম। তা জাহাঙ্গীর বলতেছে যে কুরবান তো আমার সাথে ছিল। তা আমি বললাম যে তাহলে আমি কার দেখলাম ঝগড়া করতে? আর পাপ্পু বলতেছে যে কই আমি তো ওদেরকে দেখিনি, আমি দেখছি যে দুটো কঙ্কর ঝগড়া করতে, মানে মানুষই কিন্তু ওদের শৈলে করে গেছে না শুধু হাড় গুলো আছে ওরাই ঝগড়া করতেছে। যে একজন আরেকজনকে বলতেছে যে তুই কেন আমাকে ধরে শুয়েছিস, আর ও বলতেছে যে তুই কেন আমার ধরে শুয়েছিলি।
আসলে ব্যাপারগুলো কিছুই ঘটেনি
না। তারপর আমরা লাস্ট যেদিন চলে আসবো মানে তার আগের দিন রাত্র, রাত্রে আপনার প্রায় আড়াইটার মতো বাজবে, এমন সময় মানে আমাদের যে ফ্রেন্ড মাসুক আমার পাপ্পু যে ও ঘুম থেকে উঠে দেখে যে মানে আমার একটা অভ্যাস খারাপ মানে গায়ে হাত দিয়ে শোয়ার অভ্যাস, জায়গাটা একটু খালি খালি লাগতেছে। স্বামী আমরা ডাক দিলাম যে বন্ধু পাপ্পু বলতে পারো কোথায়? ও তো শুয়েছিল এখানে, নাই তো এখানে, তো রাত্রে একসাথে শোষ নাই। বললাম যে হ্যাঁ দোস্ত আপনি তো একসাথে শুনলাম, এখন তো দেখতেছি না বাথরুমে গেছে। পরে আমি বললাম যে দোস্ত তুমি তোরে চিনো, তো একা বাথরুমে যাওয়ার মতো ছেলে না। তো সবাই উঠলাম, কুতি জ্বালালাম, গর্ত খুঁজে দেখলাম, খাটের নিচে টিপ দেখলাম যে নাই, মানে আমার ওই ফ্রেন্ড জাহাঙ্গীর বাবার ডাক দেওয়া হলো যে আঙ্কেল এরকম এরকম আমাদের ফ্রেন্ডের এত পাওয়া যাচ্ছে না। উনি বললো যে তোমাদের সাথে শুয়েছিল? বললাম যে হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করে তো শুইলাম একসাথে, তো কোথাও খুঁজে পেলাম না। তো আঙ্কেল আসলো একটা চাদর লাইট নিয়ে আসলো, গেলো আমাদের সাথে বের হলো, আঙ্কেলে নিয়ে চিতা খোলা গেছে। যখন আমরা ওই আঙ্কেলে নিয়ে চিতা খোলা আসছে, আসার পর দেখতেছি যে নাই। তো আমাদের এক ফ্রেন্ড শামিম ও ওর হাতে একটা 1100 মডেলের সেট ছিল নোকিয়া, তো লাইটটা মানে কেন জানি ওই সামনে চলে যায়। তো চলে যাওয়ার পরে স্বামী বলতেছে যে বন্ধু দেখতে ওখানে কিছু দেখা যায় কিনা। আমি বললাম যে তুই কি দেখলে? দেখলাম যে কে যেন ওখানে বসে আছে পানির উপরে পুষ্কিনীর মাঝখানে। তা আমি লাইটটা মেরে দেখলাম হাফসা আলোতে দেখা যায় যে কে একজন পানির উপরে ভাসমান ভাবে বসে আছে।
আচ্ছা।
আঙ্কেলে বললাম আঙ্কেলে লাইট মারলো তো কিন্তু ওটাতে কিছুই দেখা যাচ্ছে না। তারপর আঙ্কেল বলতেছে যে বাবা তোমরা ভুল দেখতেছো, পাপ্পু হয়তো আসছে কোথাও, তোমরা অন্য কোথাও খুঁজে দেখো। তো তখন পুষ্কিনী পার থেকে দুটা শব্দ আসলো যে বন্ধু তোমরা আমার ছেড়ে চলে গেলা, আমার নিলা না, মানে এরকম মানে পাপ্পুর কণ্ঠে এরকম একটা শব্দ আসলো। তো তখন আমরা আবার বের হলাম যে চাচা আমাদের কাছে মনে হলো যে শব্দটা এখান থেকে আসছে ওইখানে কোথাও আসছে। তো ওই যে 1100 মডেলের যে সেটটার কথা বললাম, ওই সেটটা নিয়ে আমরা ওই চিতাকলাদের সামনে এসে মানে আবার মারছি, মানে পিছ থেকে একটা দেখা যায় মানে ব্যাক সাইডটা দেখা যায় কিন্তু সামনের সাইডটা দেখা যায় না। সামনের সাইড দেখার জন্য আমরা ওই চিতাকলাদের সামনে ঘুরে গেলাম। দেখলাম যে হ্যাঁ পাপ্পুর মত হয় বসে আছে। ওই আঙ্কেল বলতেছে যে বাবা তোমরা এখানে কেউ যাও না, কোনো সমস্যা হতে পারে, তো তোমরা এক কাজ করো বাসায় আসো, আমি জাহাঙ্গীর চাচার আনাই ও কিছু একটা করবে। তো বাসায় যাওয়ার পরে ওই চাচার ফোন দিছে, চাচা আসছে আর দুই তিনজন নিয়ে আসছে, সাথে একজন ফকির নিয়ে আসছে। ফকিরটা আপনার আমি কখনো দেখিনি অ্যাকচুয়ালি, মানে ফার্স্ট ওদিনকে ফার্স্ট দেখছিলাম যে লবণ নিয়ে ওই পানিতে ছিটিয়ে দেওয়া হয়েছে।
কোন পানিতে?
ওই মানে পুষ্করিটা, পুষ্করিতে লবণটা ছিটিয়ে দেওয়ার পরে ওই অবয়বটা মানে চলে গেছে। কিন্তু তার পাঁচ থেকে দশ মিনিট পর দেখা গেছে যে পাপ্পু ওখান থেকে ভেসে উঠছে।
উঠছে মানে তো আপনি বুঝাচ্ছেন মৃত?
না মৃত না, কিন্তু আমি ভেসে উঠছি। জিজ্ঞেস করলাম যে তুই ওখানে কিভাবে গেলি বা কিভাবে আসলি? কয় বন্ধু আমার কাছে মনে হলো যে রাত্রে আমি আসছি সাথে একসাথে খাইছি, তুমি আমার ধরে শুয়েছ। হ্যাঁ, শোয়ার পাঁচ থেকে সাত মিনিট পর যখন আমার মনে হলো যে কেউ আমার মাথায় একজন হাত, কিন্তু হাত দেওয়ার পরে আমি এখানে কিভাবে আসছি বা আমি ভিজে কেন, ঘরে এত লোক কেন, আমি তা বলতে পারছিলাম।
ওকে, আমি আসলে ওনার ফার্স্ট স্টোরি শুনে যেটা বুঝলাম, কিছু মুভিতে দেখেছি মানে এই ধরনের ইলিউশন ক্রিয়েট করা হয়। টোটাল ব্যাপারটা কিন্তু ইলিউশন, একজন দেখছে একজন দেখতে পাচ্ছে না, কেউ ফিল করছে কেউ ফিল করছে না, একজন কঙ্কালের মতন কিছু একটা দেখছে আর একজন সম্পূর্ণ মানুষ দেখছে, অথচ দুটার একটা ওখানে ছিল না।
ছিল না,
চিতাখোলায় গেলেই তারা ঘুম ঘুম ভাব ফিল করছে, টায়ার্ড ফিল করছে, ঘুমিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কারণ ছাড়াই ওই একই জায়গায় বারবার যাচ্ছে। এমনও না যে এটা খুব সুন্দর একটা টুরিস্ট স্পট বা খুব সুন্দর
মানে যেই জায়গাগুলোতে একটু বারণ করা হয়, যেটা করার জন্য একটু নিষেধ করা হয় কিছু মানুষের, হয়তো এটা অধিকাংশ মানুষের টেন্ডেন্সি থাকে যে ওই জিনিসটা বারবার করার জন্য। এটা একটা হতে পারে যে ওই সময় বারবার ওই জায়গাটাতে চলে গেছে,
মানে সেটাও একটা মানে ঘটনাবহুল কিছু হলে একটা ব্যাপার ছিল। বাট ওনারা কিন্তু ওখানে শুধু শুধুই যেত বসে থাকার জন্য। আমার মনে হয় ওনারা যেখানে ছিল সেখানে বসে থাকার আড্ডা মারার আরো অনেক জায়গা ছিল, ছিল না?
জি জি।
তারপরে ওনারা সেখানে যেত
ওখানে, মানে আসলে ব্যাপারটা মানে আমাদের ওখানটাতে যেতে ইচ্ছে করতো, এত কিছু হওয়ার পরও দেখা যেত যে আমাদের ওখানে না গেলে ভালো লাগতো না। আর কেন যে বসতাম কি হতো আসলে বুঝতে পারতাম না, দেখা যেত যে বাসা থেকে একজন আরেকজন এটাকে নিয়ে গেত।
একটা ঘটনা শুনলাম আপনার কাছ থেকে, ঘটনাটা ভয়াবহ রকম ভয়ঙ্কর না হলেও আমি বলবো যে এই ধরনের ইলিউশন গুলো খুব বেশি মানুষকে নিজের জায়গা থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। এভাবে এরকম অনেক ঘটনা ঘটেছে যে মানুষ কেন কোথায় কি জন্য গিয়েছে তারা বলতে পারে না, তারা একেবারে সত্যের মতনই একটা জিনিস দেখতে পায় কিন্তু জিনিসটা আসলে সত্য না।
তার মানে ভয়। চার মিনিটের একটা বিরতি, একটু পরে ফিরব। আমি আছি কি প্রিয় আপনার সঙ্গে এবং অন দ্য স্পট থেকে শুভিসি চার মিনিট পর আরেকবার স্বাগত জানাচ্ছি দরে। দর বাংলাদেশের হন্টেড প্লেস শো, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ভয় পাওয়া অসংখ্য অসংখ্য ঘটনা, এবং এইসব ঘটনাগুলো অবশ্যই জায়গা নির্ভর, যেখানে প্রতিনিয়ত ঘটে চলেছে অবিশ্বাস্য সব ঘটনা। এইরকম ঘটনার সাক্ষী যারা তাদেরকে নিয়ে আমরা প্রতি সপ্তাহে এরকম একটা হন্টেড প্লেসে বসে ধারণ করি দর। দরের বিশেষত্ব এটাই, আজকেও ঠিক তেমনই একটি ঘটনার মুখোমুখি হয়েছি আমরা, এবং এই জায়গাটির নাম আমরা এক্সপোজ করছি না এ কারণেই যে সেটা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হতে পারে। প্রিয় শ্রোতা, আমরা চার মিনিট পর আবারও দরের মূল গর্বে ফিরছি।
এরকম অনেক ঘটনা ঘটেছে যে মানুষ কেন কোথায় কি জন্য গিয়েছে তারা বলতে পারে না, তারা একেবারে সত্যের মতনই একটা জিনিস দেখতে পায় কিন্তু জিনিসটা আসলে সত্য না। কিন্তু এই মোহটা কে তৈরি করে সেটা আমরা জানি না।
এবং আরো একটা বিষয় হচ্ছে যে এই মোহর কথা যখন অন্যজন বলে অনেকের কাছে এটা মনে হবে পাগলের প্রলাপ।
রাইট,
যারা এটা ফিল করছে একমাত্র তাদের পক্ষেই হয়তো এটা বোঝা সম্ভব।
তবে মানে লাস্ট ডরের পর বৃহস্পতিবার রাতে আমি একটা পোস্ট দিয়েছিলাম এবিসি পেজে, আমি জানি না তুই দেখেছিস কিনা, যে আপনারা অনেকেই আছেন যারা ডর শোনেন কিন্তু আপনারা বলতে চান যে ঘটনাগুলো সত্য না বা ঘটনাগুলো বানানো এ ধরনের কথা। আমি তাদেরকে স্পেশালি বলেছিলাম যে যে একটা
দিঘি দেখে বলে ছোট, আমি ধরে নিতে পারি সে নদী কিংবা সমুদ্র দেখেছে, কি বলিস? তো যে বলছে যে ঘটনাগুলো মিথ্যা তার মানে সে সত্য দেখেছে। আপনারা সাধুর আমন্ত্রণ জানাচ্ছি, আসুন আপনাদের সত্য উজাড় করে দিয়ে যান আমাদের কাছে, আমরা দেখি আপনাদের সত্য ঘটনা কতটুকু ভয়াবহ হতে পারে।
আমরা সেই অপেক্ষায় রইলাম। তবে আপাতত আরো একটু অপেক্ষা না করে আরেকটা ঘটনায় চলে যাই। আপনার আরো একটা ঘটনা আছে আমরা যতটুকু ড্রট টিমের কাছে শুনেছি।
সেই ঘটনাটা ভাই আসলে খুব ছোট। আমি যে বাসায় থাকি কামরাঞ্চল, সেই বাসার হচ্ছে পাঁচতলা। হঠাৎ হাতে বাড়ি লেগে মোবাইলটা নিচে পড়ে যায়, স্ক্রোলটা বেশি একটা উঠে না, হালকা একটু। তার ফোনটা নিয়ে চালু করে দেখলাম যে মোবাইলের ডিসপ্লেটা চলে গেছে, কিন্তু একটা খুব ভয়ঙ্কর একটা অবয়বাব। তো আমি আবার সাথে সাথে ফোনটা নিয়ে নিচে চলে আসে,
মানুষের আকৃতির কোন চেহারা বা এই ধরনের?
কোনো মানুষের আকৃতি না, একটা মাথা, ঘাট থেকে শুরু করে একটা মাথা, খুব ভয়ঙ্কর দেখতে। নিচে চলে যাওয়ার পর আবার সেটটা অন করে দেখি যে না, আমার ডিসপ্লে টোটালি ঠিক আছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না, সবকিছুই ঠিক আছে। তারপর আমি ওই রাত্রে আর ছাদে যাই নাই, গেটটা খোলা ছিল। তা আব্বু আমারা জিজ্ঞেস করলো যে তুমি কি সাততলা মারো নাই? আমি বললাম যে আব্বু আমি তো রাত্রে চলে আসছিলাম, খেয়াল ছিল না আমার। পর আব্বু বলছে যে তুমি বেশ একটা ছাদে টাদে যাও না, তাহলে তো ছাদে যাওয়া ভালো না। তারপর দিন আসেন, তারপর দিন রাত্রে আবার ছাদে উঠছে, মানে আমাদের ছাদের উপরে মানে এরকম একটা স্পেস উপরে দিয়ে আরেকটা ছাদ করছে নিচে, মানে সেওয়ার যাতে কেউ বসতে পারে। ছাদের একটা কর্নারে যে দেখলাম সেম, মানে আমি তো মানে মোবাইলে দেখছিলাম যে মাথাটা মানে একটা মানে খুব ভয়ঙ্কর একটা দেখছে, কিন্তু ছাদের উপরে দেখলাম সেমই মাথা, কিন্তু ওখানে মানে এরকম ভাবে আমার দিকে তাকিয়ে আছে, চোখ বড় বড় করে, খুবই বিশ্রী দেখছে। আমি আমার মোবাইলের ভিতরে যেরকম ভাবে দেখছিলাম ওরকম ভাবে ও আমার দিকে তাকিয়ে। আমি ওরে দেখে আসলে কি করবো বুঝতে পারিনি, খুব স্পিডে ছাদ থেকে দৌড় দিচ্ছি। আর আমাদের যে ছাদের যে গেটটা ছিল সেটা হচ্ছে লোহার, আমি মানে খুব জোরে বাড়ি মারছি, তো বাড়ি মারাতে মানে শব্দ হওয়ার পরে আব্বু তিনতলা থেকে সাথে আম্মু চলে আসছে। আসার পরে দেখছে যে আমি সিঁড়ির যে কানিশে কানিশে বসে আছে, আম্মু আমার সাথে সাথে জড়িয়ে ধরছে। আব্বু জিজ্ঞেস করলো যে কি হয়েছে, পরে আমি বললাম যে এরকম এরকম, আব্বু দেখো তো ছাদের উপরে কে আছে। তা আব্বু পুরো ছাদ টাদ খুঁজে দেখলো যে কোথাও কিছু নেই। তা আম্মু আমার সাথে করে নিয়ে গেলো, পরে জিজ্ঞেস করলো যে আসলে কে আছে। পরে আমি আব্বুরে বললাম যে আব্বু এরকম, পরে আব্বু আমার খুব রাগারাই করলো, আমার টোটালি ছাদে যাওয়া নিষেধ। তারপরে মনে করেন 12টা আর এখন উপরে যেতে পারে না।
মানে আপনার এটা ছিল দ্বিতীয় ঘটনা। ওকে, আর কোন ঘটনা কি আছে আপনার?
আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমার আম্মুরে নিয়ে। তখন আমরা জিঞ্জিরায় থাকি, 12টা সাড়ে 12টা হবে, আম্মু ওয়াশরুমে গেছে। ওয়াশরুম থেকে আসার পরে তার আধা ঘন্টা পনেরো এক ঘন্টা পর আম্মু একটা অ্যাবনর্মাল আচরণ শুরু করছে। তো আব্বু আমাদেরকে ডাক দিল, মানে আব্বু এগুলো নিয়ে একটু ভয় পায়, বলতেছে দেখো দেখো তো আম্মু কি হয়েছে। পরে আমি আবার আম্মুরে টাচ করতে গেলাম যে আম্মু কি হয়েছে। আম্মু আব্বু আমার বলতেছে যে তুই আমার ধরবি না, তুই ভুল পুরুষ, তুই আমায় ধরবি না।
ভুল পুরুষ মানে?
ভুল পুরুষ মানে উনি আমার চিনে না, মানে
অন্য পুরুষ,
অন্য পুরুষ
মানে আপনার অপরিচিত।
তো পরে বললাম যে আম্মু কি বলো, আমি তোমার ছেলে না? কয় না তুই আমার ছেলে না, তুই একটা ভিড় করছে, আমি ধরবি না। বিশ্বাস লাগে আরেকটা ভাই আছে, খুব আন্তরিক মানে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক। তোর ভাইরে ডাকে আনলাম, তোর ভাইরে ডাকে আনার পরে ভাইটা মানে ওনার দেখে একটু বুঝতে পারলো যে একটু সমস্যা শান্তি কিন্তু। তখন ভাইয়া মানে ওই একজন ফকিরে ডাকে আনলাম, উনি আসতো, উনি আসার পরে উনি আসে ফার্স্টে কথা বলছে যে কি ব্যাপার কেমন আছে, যে ভালো আছি, তুই কেন আসিস, চলে যা, তুই কেন আসিস কেন, তুই চলে যা।
আপনার আম্মা বলছে
হ্যাঁ চলে যা, আমি ভালো আছি। দেখেন আপনি ভালো আছেন, কিন্তু আপনি যারা দোষেন উনি তো ভালো নেই, আর উনি ভালো না থাকাতে আমিও ভালো নেই।
ফকির বলছে
হ্যাঁ। পরে উনি বসছেন, বসার পর ওনার সাথে কথা বলতে বলতে পুরোনো যে খেতা, সেই খেতা থেকে একটা সুতা বাঁধে উঠেছে আম্মুর একটা কানে আঙুল, উনি সুতো দিয়ে বাঁধে আর একটা কানে আঙুল উনি ধরছে। ধরার পরে বলতেছে যে এখানে কেন আসছেন, আসলে সমস্যাটা কি? তরুণী বলতেছে যে আমার আম্মুর নাম হচ্ছে নাসিমা বেগম। তো বলতেছে যে আমি নাসিমারে কয়েকবারই সবাই দেখাইছে যে তোর চলাচল তো আমার কাছে খুব ভালো লাগছে, তুই ইমামবাড়ি কবরস্থানের ওখানে চার পাঁচটা মানে বাচ্চা ল্যাংটা পোলাপান আছে না, যে ওদের কাই না কিছু খাওয়াই টাওয়াই দিস, আর চার পাঁচটা মৌলভিত করে একটু মিলাপ করে ওই তামু ব্যাপারটা মানে ই করে নাই, তো স্বপ্ন তো স্বপ্ন। তারপরে একদিন আব্বুরে সেম স্বপ্ন দেখাইছে, আব্বু ব্যাপারটা ই করে নাই মানে উড়িয়ে দিস। যখন আম্মুরে ধরছে মানে তখন যে আমি মাত্র নামাজ পড়ে আসছি, তা আমি চাইছিলাম যে ওরে আজকে সে স্বপ্ন দেখাবো, যদি ও কিছু না করে তাহলে আমি ওর প্রথমে একটু ক্ষতি করবো। মানে আমি নামাজটা পড়ে এসে মাত্র দাঁড়াইছি, আর এর ভিতরে মানে আমার পাড়া দিয়ে অসুবিধা।
আচ্ছা, মানে আপনার আম্মা ওই জিনটাকে
অসুখ, তখন আমি খুব ব্যথা পেয়েছি, আর ব্যথা পাওয়াতে ও যখন অসুখ থেকে বের হয়েছে, যখন ও কাশি দিছে সেই কাশির সাথে সাথে আমি বেরোতে মিলে গেছি। মানে ফকির মানে মামা বলতেছে যে আসলে এখন কি করা যায়, মানে উনি তো আর আপনারা দেখে নাই, আর দেখলে তো কখনই মানে আপনি তো উনারা চিনেন যে কোনো একটা স্বপ্ন তো স্বপ্ন মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন স্বপ্নই মনে করে দেয়, তো এখন কি করলে আপনি উনারা ছাড়বেন বা কি করলে ওনারা মাফ করে দেবেন। তো আমার খুব ইচ্ছা ছিল যে ওরা অনেক কিছু দেব, কিন্তু ছিল ওরা এখন কিছুই দেব না, ওর উপরে আমার খুব রাগ হয়েছে, তো ওর আমি ছেড়ে যাব না, ওর একটা ক্ষতি করবো। করে বলছে যে দেখেন এই যে দুইটা ছেলে, এই দুইটা ছেলে ওরা আমার খুব ভালোবাসে, আপনি যদি ওনার একটা ক্ষতি করে দেন ওই ছেলে দুটো কি করবে। হ্যাঁ কয় কি করবে সেটা তো বলতে পারি না। পরে মানে মামা বললো যে তোমরা একটু কথাবার্তা বলো, দেখো কিছু করা যায়। করে বললাম যে দেখেন, আমি বললাম যে দেখেন আপনি কে, আমি আপনার চিনি না, আমার আম্মু যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আমি আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি, যে আমি আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি, আপনি একটু আমার
আপনার আম্মু কি অবস্থায় ছিল
মানে মানে কথা তো আম্মুই বলতেছে।
আচ্ছা
তখন সে বলতেছে যে তোমরা তো আসলে বুঝো না যে আমরা কে, এটা কিছু করার নেই, আমি ওর একটা ক্ষতি করবো কেন আমার পাড়া দিল। তো তখন মানে আমার ছোট ভাইটা মানে আমার সাথে আরো কান্নাকাটি করলো, কান্নাকাটি করার পরে মানে ওই চিন্তা বলতেছে যে আচ্ছা আপনি এই করেন, ওই ওই ইমাম বাড়ির যে কবরস্থানের কথা বলছিলাম ওখানে আরো দশটা ফকির খাওয়াই দেন, মানে দশটা ফকির সাথে চার পাঁচটা যে ছোট ছেলে মেয়েদের কথা বলা হয়েছে তাদেরকে খাওয়াই দেন, দেন আরো পাঁচ সাতটা হুজুরাই দেন, ঘরে একটা মিলাপ করাই দেন। এই কথা বলে সে মানে বলতেছে ঠিক আছে তোমরা এই কাজগুলো করো আর আমি চলে যাবো। আম্মু হচ্ছে কাশি দিল, কাশি দেওয়ার সাথে সাথে একটা গরম বাতাস আমাদের সবাইকে ভেদ করে
আপনার একটা মানে হঠাৎ করে একটা গরম বাতাস অনুভব করতে পেরেছেন।
তারপর আম্মু সুস্থ বলতো মানে সেন্সলেস অবস্থা ছিল, তো একটু পানি টানি দিয়ে।
তো এটা ছিল আপনার সবশেষ ঘটনা।
জি ভাই
অনেক ধন্যবাদ নীরব ভাই, আপনার কাছে আমরা কয়েকটা ঘটনা শুনলাম এবং মানে কিছু অদ্ভুত ব্যাপার তো অবশ্যই রয়েছে এটার মধ্যে, এবং যারা এই অদ্ভুত ব্যাপারগুলো সামনে থেকে দেখতে পারে তখন বুঝতে পারে যে কত মানে এগুলো আসলে সম্ভব, তা না হলে আসলে এটা বিশ্বাস করার মতো কোনো মানে লজিক সাধারণ মানুষ খুঁজে পাবে না যদি না চোখের সামনে থাকে। তো অনেক ধন্যবাদ নীরব ভাই আমাদের সাথে এই প্রেসে যোগ দেওয়ার জন্য।
দর নিয়ে আমি আর সুমন আছি আপনাদের সাথে, আর আমাদের সাথে এখন অনেক অতিথির মধ্যে আরো একজন অতিথি যোগ হয়েছে, আর সে হচ্ছে তাজুল, তাই না? তাজুল ভাই কেমন আছেন?
হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ।
আচ্ছা দর সব সময় শোনা হয়?
হ্যাঁ আমি আসলে পার্তপক্ষে কখনই মিস হয় না।
তাজুল ভাই এখন কি করছেন?
আমি একটা আইটি কোম্পানিতে আছি।
আচ্ছা
আমি এটাতে টেকনিক্যাল ম্যানেজার হিসেবে আছি।
ওয়াও। সো আমরা চলে যাব সেই ঘটনা সূত্রে যেখান থেকে আপনার মনে হয়েছে যে পৃথিবীতে অলৌকিক কিছু জিনিসও থাকে।
প্রথমে আমি বলতে চাচ্ছি আমরা পুরান ঢাকায় স্থানীয়, সেখান থেকে আমাদের স্টাডি এবং আব্বু আম্মুর জবের কারণে আমরা শিফট হই ধানমন্ডিতে। তো সমস্যাটা বেসিক্যালি আমাদের দাদু বাসাতেই ছিল।
এটা প্রায় কত বছর আগে ঘটেছে?
এটা হচ্ছে প্রথম যে কাহিনীটা আমার আর কি যে সমস্যাটা হয়েছিল সেটা হয়েছিল 97 এর দিকে, 97-98 এর মাঝামাঝি আর কি সময়। দাদু বাসা থেকে আমরা যখন আর কি শিফট করি ধানমন্ডিতে, এমনিতে কোনো প্রবলেম হচ্ছিল না, আমার একটা সমস্যা হতো সেটা হচ্ছে আমার খুব জ্বর আসতো, খুব দেখা যেত 104-105 জ্বর চলে আসতো, ওটা খুব সহজে নামতো না। এটা বাইরে সবাই মনে করতো যে এটা হয়তো বা কোনো সমস্যা, এমনিতে জ্বর যেরকম আসে সেরকম, বাট আমি যেটা ফিল করতাম সেটা হচ্ছে আমার কাছে সবকিছু মনে হতো যে চারিদিকে যারা আছে সবাই খুব স্লো মুভ করছে, খুবই স্লো, একদম স্লো মোশনে যেরকম যায় যে কোনো জিনিস সেই রকম মুভ করতো। আর একটা বস্তু বা প্রাণী আমি বলবো আসলে অ্যাকচুয়ালি ওটা মানুষ হতে পারে না, লম্বা এবং তার নাকটা খুব সুচল, একদম খুবই তীক্ষ্ণ আর কি নাক, খুব লম্বা নাক, খুবই অদ্ভুত এই আর কি, সে মুভ করতো খুব ফাস্ট।
এটা কি আপনি মানে সবসময় দেখতেন?
আমি যখন জ্বর আসতো দেখা গেল আজকে এখনই সুস্থ, হঠাৎই জ্বর চলে আসছে তখনই আমি দেখতে পাচ্ছি, এটা খুব উইয়ার্ড আর কি জিনিসটা। আমি দেখতাম এবং সে খুব ফাস্ট মুভ করতো, মানে লাফালাফি করতো এখান থেকে এখানে যেত, আমাকে মানে হাত দেখাতো, আমার সামনে আসতো, আমাকে ভয় দেখানোর চেষ্টা করতো, আবার সরে যেত এরকম। তো আমি যেখানে যেখানে মানে দেখতাম সে মুভ করতে সেখানে সেখানে আমি খুব দ্রুত আর কি তাকাতাম। তো আব্বু আম্মুরা ভয় পেত যে আমি কেন এরকম ছটফট করতেছি। এরকম একটা দিন আমি শুয়েছিলাম, তো ফ্যান ঘুরছিল আর কি, সাধারণত ফ্যান খুব ফাস্ট ঘুরলে ব্লেডটা দেখা যায় না, বাট আমি ব্লেড দেখতে পাচ্ছিলাম না, আমার কাছে স্লো লাগতেছিল এবং সে ফ্যানের ব্লেডের উপর বসেছিল যেটা আমি দেখতে পাই।
বসেছিল, তো ফ্যানের ব্লেডটা ঘুরছে, তো আমিও ওইভাবে মাথাটা নাড়াচ্ছিলাম, মানে দেখছি তাকে। পরে আব্বু বলতেছে আমাকে যে কি হলো, মানে আমাকে নাড়াচ্ছে, বলছে কি হয়েছে কি হয়েছে, তোমার কি সমস্যা, উপরে তাকায় কি দেখতেছো তুমি? আমি খালি আব্বুকে বলছি আব্বু বসে আছে, বসে আছে উপরে বসে আছে। তো পরে জ্বরটা যখন নামলো, এরপর আব্বু আমাকে আবার জিজ্ঞেস করলো যে তুমি আসলে কি দেখছিলে আমাকে একটু বলো। তো আমি তখন আব্বুকে বললাম যে আব্বু আমি এরকম যখনই জ্বর আসে তখনই দেখতে পাই যে এরকম বসে আছে বা মুভ করতেছে, এবং সে খুব ফাস্ট মুভ করে। তো আব্বু তখন বললো যে কীরকম আমাকে একটু বলো তো। তো আমি বর্ণনা দিলাম, বর্ণনা দেওয়ার সাথে সাথে যেটা হলো আম্মু রান্নাঘর থেকে দৌড়িয়ে চলে আসছে। সবসময় দেখো না, আমি শুধু জ্বর হলেই দেখি নাকি ওটার কারণে জ্বর আসে? তো তখন আম্মু বলছে যে এটা কিভাবে সম্ভব, আব্বুর দিকে তাকিয়ে বলছে। আব্বু বলছে যে হ্যাঁ আসলেই। তো তখন আম্মু যেটা বললো, আমি যখন আম্মুর পেটে ছিলাম তখন আম্মু সেই জিনিসটা দেখতে পেত,
যেরকম বর্ণনা আপনি দিচ্ছেন
জানি আব্বার আম্মু ছুটে আসে ডেসক্রিপশন শোনার পর। হ্যাঁ সেই জিনিসটাই দেখতে পেত, এটা তো আমার জানার কথা না, কখনোই কখনোই কথা না।
আপনি যখন পেটে ছিলেন?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
এ নিয়ে বড় হবার পরে?
না না না, এরকম কখনো কোনো কথা কখনোই বলেনি না।
আচ্ছা আমি এইখানে একটা জিনিস একটু জানতে চাচ্ছি, আপনার এত ঘন ঘন হঠাৎ হঠাৎ জ্বর চলে আসছে, তো এটা নিয়ে আপনারা কখনো ডাক্তারের কাছে?
হ্যাঁ হ্যাঁ ডাক্তারের কাছে তো অবশ্যই দেখানো হলো। ডাক্তার বলতেছে যে মানে কোনো ঠান্ডাও লাগে না, এরকম কোনো কিছু না, হতে পারে সিজনাল জ্বর। কিন্তু মানে পরে ডাক্তার বললো যে একটু ব্লাড টেস্ট করান, এত ঘন ঘন জ্বরছে, ব্লাডের কোনো সমস্যা নেই। পরবর্তীতে আব্বু আর কি একজন শরণাপন্ন হন, তো উনি পরবর্তীতে আমাকে একটা তাবিজ দেয় যেটা আমার অনেকদিন মানে রাখতে হয়েছিল, আমার সেটা কোনো সমস্যা হয়নি আর আমার ওইখানে কোনো সমস্যা নেই। এটা এটা আরেকটা ঘটনা আমি বলছি আপনাকে, এটা আসলে পর্যায়ক্রমে শিফট হয় আম্মুর পরে আবার আমার বোনের উপর।
আমরা কিন্তু সবাই মনে হয় অতটা ক্লিয়ার না, ওই কারণে আমি একটু বলে দিই যে ব্যাপারটা এরকম ঘটেছে যে যখন জ্বর হয় তাজুল ভাইয়ের তখন তার দৃষ্টিশক্তি একটু বেশি প্রখর হয়ে যায়, আমি এভাবে ধরবো। যেমন মাছি খুব সুন্দর ভাবে আলাদা আলাদা করে প্রত্যেকটা ভিউ দেখতে পায় যেহেতু তার 36,000 চোখ আছে, ঠিক সেভাবেই তার ব্রেন এমন ভাবে কাজ করে সে ফ্যানের ব্লেড যে ঘুরতে থাকে কন্টিনিউয়াসলি, আমরা কিন্তু এক একটা ব্লেড আলাদা করতে পারি না, কিন্তু তার দৃষ্টিশক্তি স্লো না, আমি বলবো অনেক ফাস্ট হয়ে যাওয়াতে সে প্রত্যেকটা ব্লেড কে আলাদা আলাদা ভাবে ঘুরতে দেখতে পায়। এবং সে তাকিয়ে থাকার রিজন ছিল যে কোনো একটা ব্লেডের উপরে ওই বস্তুটি বসেছিল, এবং সেটা দেখেই কিন্তু তার মধ্যে আতঙ্ক তৈরি হয়।
আসলে এটা ফাস্ট হয়ে যায় কারণ আমরা কিছু সুপার ক্যামেরার কথা যেগুলো বলি যে সেকেন্ডে কয়েক হাজার
স্যাটেলাইট যখন বেশি থাকে
তখন মানে আমরা ওই যে সনি সাইবার শটে খুব মতো মানুষ ফ্যানের ছবি তুলতো টাক করে জাস্ট ব্লেড গুলোকে আলাদা করে দেখা যেত, ওরকম একটা ব্যাপার। যাই হোক টেকনিক্যাল দিকে না যাই, তো মেইন ব্যাপার যেটা বলতে চাচ্ছি যে আপনি তখন ফ্যানের উপরেই ওটাকে বসা দেখতে পেলেন, তার মানে কি জিনিসটা ফ্যান কিন্তু আসলে স্লো না, ফ্যানের উপরেই কিন্তু জিনিসটা বসে আছে,
বসে আছে রাইট, সেটাই দেখতে পাচ্ছি। ওকে তারপর একটু ডিটেইলস এ শুনি কিভাবে আপনার ফ্যামিলিতে এই ঘটনাটা ইয়ে হলো।
আমরা যে বাসাটায় আছি সে বাসাটা বারান্দা মানে আমরা নিচে ছিলাম নিচতলাতে, বাসাটা এমন ভাবে তৈরি করা হলো যে মানে বারান্দার মধ্যে একটা আম গাছ ছিল, অনেক মোটা আর কি একটা আম গাছ ছিল, তো ওটা সামাও কোনো কারণে বাড়ি এলাকা কাটে না, হয়তো অনেক বেশি আম হতো সেই জন্য। তো প্রথমে যখন আসি আম্মু তখন আর কি বলছিল যে এত বড় একটা আম গাছ এখানে কিরকম যেন লাগে,
আপনারা ওই বাসা ছেড়ে চলে আসছেন
যখন পুরান ঢাকা থেকে যখন ধানমন্ডি আসছেন, ধানমন্ডি বাসার কথা বলছেন যেখানে আমার সমস্যা হয়েছিল। হ্যাঁ তখন ছোট মামা ছিল, ছোট মামা ছোট মামা
তাবিজ নেওয়ার পরে আপনার সাথে
আমার সাথে কোনো সমস্যা হচ্ছিল না, তখন ছোট মামার ফ্রেন্ড আর কি বলছিল, আম্মুকে বলতেছিল যে হ্যাঁ এখানে এই বাসায় একটা সমস্যা আছে, মানে এমনিতেই দুষ্টামি করতেছিল আর কি, তা আম্মু ওটাকে সিরিয়াসলি নিয়ে আম্মু খুব ভয় পায় আর কি। তো যাই হোক একদিনের ঘটনা, সেটা হচ্ছে আমি পড়তেছিলাম সন্ধ্যায় ডাইনিং স্পেসে, আমি এবং আমার বোন পড়ালেখা করতেছিলাম, আমার আব্বু অফিস থেকে আসে আর কি, আমার বাজার টাজার সরে নিয়ে আসে, তো মাছ টাছও কিনেছিল অনেক, তো আম্মুকে দিয়েছে, আম্মু আমাদের বেডরুমের সাথেই লাগোয়া আর কি কিচেন। হ্যাঁ আম্মু কাজ করছিল, বললাম যে আম্মুকে গিয়ে বলছি যে আম্মু আমার ক্ষুধা লাগছে, তখন আর ছোট সেইতে পড়ি, তো আম্মু তখন মানে আমি ঢোকার পরে দেখলাম কিচেনে আম্মু মনোযোগ দিয়ে শুধু মাছটার দিকেই তাকিয়ে আছে বসে,
আম্মু এরকম করে না কখনো, সে বসে আছে জাস্ট। আমি যখন তাকে বললাম যে আম্মু আমার ক্ষুধা লাগছে, তো আম্মু এমন ভাবে আমার দিকে তাকালো যে আমি ভয় পেয়ে গেছি, মানে একদম চোখ টোক বড় করে গরম করে বলছে বলছে যে যাও যখন সময় হবে তখন দিব, খুব জোরে বলছে, সাউন্ডটা মানে আম্মুর মতো ছিল না এরকম। তো আমি খুব ভয় পেয়ে পরে ব্যাক করলাম, ব্যাক করে আব্বুর কাছে গেছি যে আম্মু আমাকে এভাবে বকা দিচ্ছে। আব্বুও শুনতে পাইছে, আব্বু বলে যে এরকম তো কর, আম্মুকে বলতেছে যে কি হয়েছে তোমার এরকম বকা দিচ্ছ কেন। তো আম্মু আব্বুকেও ঠিক সেম কথাটা বলছে যে আমার যখন সময় হবে তখন আমি সেভাবে সব কাজ করব। তো আব্বু পরে আমাকে নিয়ে আসছে, আব্বু বুঝতে পারছে কিছু একটা। তো আব্বু আমাকে যা এতটুকু বলছে যে তুমি এখনই দৌড় দাও, দৌড় দিয়ে তোমার নানুকে নিয়ে আসো। আমাদের নানু বাসাটা খুব কাছে, 5 মিনিট যে মানে যেতে আসতে লাগে আর কি। তো আমি দৌড় দিলাম, নানুকে গিয়ে বলছি যে নানু আব্বু এখনই বাসা আসতে বলছে, আম্মু মনে হয় কোনো সমস্যা হয়েছে। আমার খুব ভয় লাগে ওই সময়টা এখনো চিন্তা করলে, রথটা আসলেই খুব ভয়ঙ্কর ছিল মানে আমার জন্য, আমি মানে কখনো এভাবে দেখি নাই তো ছোটবেলায় এরকম কোনো জিনিস, মানে এখন যেটাকে মানুষ প্রগ্রেস হওয়া বলে আর কি। তো আমি নানুকে নিয়ে যখন আসলাম, এসে যখন দেখি মানে ওই জায়গায় মানে আব্বু আম্মুকে ধরে রাখছে মাটিতে, আম্মু ছটফট করতেছে, হাত ধরে রাখছে, তো আম্মু চিৎকার করতেছে যে ছেড়ে দাও আমাকে, এবং সাউন্ডটা খুবই মানে অদ্ভুত সাউন্ড ছিল, ডুয়েল ডুয়েল টাইপ এরকম সাউন্ড ছিল। তো নানু এসে যেটা করলো, পায়ের হচ্ছে যে ছোট আঙ্গুলটা যেটা আমরা বলি, ওই আঙ্গুলটা চেপে ধরলো, চেপে ধরে সুরা পড়া শুরু করলো, আর আব্বুকে বলছে যে তুমি মাথার চুলটা বেঁধে ফেলো আম্মুর। আম্মুর মাথার চুলটা বেঁধে ফেলছে, আমি জাস্ট দাঁড়ায় দেখছি যে মানে কি হচ্ছে এখানে, এরকম করতেছে কেন। আর আপু দেখি যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, অনেক দূরে দাঁড়ায় আছে, আম্মুকে ধরে রাখা যাচ্ছে না। পরে মামারাও আসছে, 4-5 জন ধরছে, আম্মুকে সামলানো যাচ্ছে না, আমাকে ছেড়ে দাও, মানে আম্মু খালি মানে দরজা খুলে চলে যেতে হচ্ছে, দরজা খুলে চলে যেতে হচ্ছে। পরে অনেকক্ষণ এরকম চললো, চলার পরে একটা মুহূর্তে আম্মু জাস্ট একটা ঝাঁকুনি দিল, ঝাঁকুনি দেওয়ার পরে একদম মিশতে, পরে জ্ঞান ফিরতে বলছে ওই যে যাচ্ছে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই 3-4 সেকেন্ডের মধ্যেই চোখটা খুলে বলছে ওই যে যাচ্ছে যাচ্ছে।
কোন দিকে তাকিয়ে বলছে?
ডান দিকে তাকিয়ে বলছে, যেদিকে গেটটা আছে মানে হ্যাঁ বারান্দার যে ওই যে আম গাছের সাইডের গেটটা, ওই সাইডের গেটটা, ও সরি যে যাচ্ছে যাচ্ছে। তো আব্বু তখন বলছে হ্যাঁ আমি বুঝতে পারছি, বসো বসো কোনো সমস্যা নেই। পরে যেটা শুনলাম সেটা হচ্ছে মানে আমি তো চলে গিয়েছিলাম, জানতাম না মাঝখানে কি হলো। আম্মু নাকি প্রচুর খাওয়া দাওয়া করছে তখন, মানে একটা মানুষের পক্ষে এত খাওয়া দাওয়া করা সম্ভব না, মানে তার ক্ষুধা লাগছে না আমি খাবো। আব্বু তখন আম্মুকে মাছ ভেজে দিছে গেটে, আব্বু নিজে মাছ ভেজে দিছে, শেষ সেই মাছ দিয়ে প্রায় মানে আধা পাতিলের বেশি ভাত খাইছে, ভাত শেষ, ভাত খাওয়া শেষ করছে। কিন্তু এটা যখন ঘটনা শেষ হয়ে গেছে তখন আম্মু আবার বলছে যে আমার ক্ষুধা লাগছে, তাহলে আগে খাবারটা কে খাইছে সেটা হচ্ছে কথা। মানে এটা তো জাস্ট 2-3 মিনিটের
খাবার গুলো
নিয়ে তো আর একটা মানুষের ক্ষুধা লেগে যাওয়ার কথা না। তো এটা হচ্ছে গিয়ে মানে আমার চোখে দেখা ওই দিনের অত ছোট বেলার একটা ভয়ঙ্কর সমস্যা। এরপরে ঠিক 1 সপ্তাহ গ্যাপেই আমার বোনের সাথে শুরু হয়, ওটা ছিল খুব বেশি সমস্যা, মানে ওটা ছাড়াতে আসলে আমাদের খুব বেগ পেতে হয়েছে।
কিরকম ছিল এটা?
আচ্ছা আমরা ওনার বোনের ঘটনাটা যাব, তার আগে একটা ক্ষুদ্র এক্সপ্লানেশন যেটা দেওয়া প্রয়োজন আমার মনে হয়, এই যে খিদে লাগার ব্যাপারটা, আপনি যতটুকু যেভাবে বলেছেন তাতে কিন্তু আপনার মায়ের শরীরে ওই সময় অমানসিক শক্তি ছিল একটা, তাকে 4-5 জন মিলে ধরে রাখতে পারছিল না। তো এসব ক্ষেত্রে যেটা দেখা যায় যে ব্রেইন মানুষের শরীরের সবচেয়ে ভাইটাল পার্ট, এই পার্টটা যত বেশি ইউজ হয় মানুষ তত বেশি মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী ফিল করে, এবং তত বেশি মানুষের শরীর থেকে ক্যালোরি বলি এনার্জি বলি তত বেশি খরচ হয়, যেই কারণে মানে অমানসিক কাজ করার পরে সেটা ব্রেনের মাধ্যমে হোক, অর্থাৎ আপনি যদি কম্পিউটারে কাজ করেন সেই ক্ষেত্রেও, আবার আপনি যদি শারীরিকভাবে কাজ করেন সেই ক্ষেত্রেও, আপনার এক্সেসিভ খিদা বোধ হওয়াটা কিন্তু স্বাভাবিক।
কিন্তু মানে হ্যাঁ যেটা তুই বলেছিস কিন্তু সেটার একটা লিমিট লিমিট আছে, সেটাই বলছি আমি যে একটা স্বাভাবিক মানুষ কখনোই এত বেশি খায় না, তারপরে ঠিক 2-3 মিনিট পরেই
খাবার খাওয়ার পর 2-3 মিনিটের মধ্যে তো সেটা এত বার্ন হয়ে যায় না, পেটে তো থাকে। তো আম্মু কিন্তু পরে আবার ঠিক 1 মানুষের পরিমাণই খাবার খেয়েছে।
তোর মানে ভয়
অনেক গভীর রাত, এখন একটু পরেই রাত 1টা বেজে যাবে, আপনারা কি দরটাকে ঠিক যেভাবে শোনা উচিত সেভাবে শুনছেন? কিছুক্ষণের জন্য হলেও একটু চেষ্টা করে দেখুন। অন্ধকার ঘর, হালকা করে জানালাটা খোলা এবং শুনশান নীরবতা। রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আপনি শুনছেন ডর। তারপর আমরা যে বলি ডর মানে ভয়, দেখুন তো সেটা সত্যি হয় কিনা। ফিরছি ঠিক রাত একটায়। ডর এলবিসি রেডিও 89.2 ABC Radio FM 89.2 খুব সহজ নিয়ম, ফোন করে শুধু বলতে হবে আমি ডরে আসতে চাই, আমার জীবনে এরকম কিছু ঘটনা আছে। ছোট্ট করে দিয়ে একটা ঘটনার কথা বলবেন মিনিট খানের সময় নিয়ে। আপনার কথাগুলো এখানে রেকর্ড করা হয়। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। প্রিয় শ্রোতা, আমরা ডরের শেষ ভাগে ফিরছি। সুমন ও রেহান একেবারে ঘটনার শেষ ভাগে, কিনি অপেক্ষা করছে। চলুন আবার শোনা যাক।
স্বাভাবিক মানুষ কখনোই এত বেশি খায় না, দুই তিন মিনিট পরেই
খাবার খাওয়ার পর দুই তিন মিনিটের মধ্যে তো সেটা এত বার্ন হয়ে যায় না, পেটে তো থাকে। তো আম্মু কিন্তু পরে আবার ঠিক একজন মানুষের পরিমাণে খাবার খেয়েছে,
খুবই স্বাভাবিক ভাবে।
ওই খাবারটা কোথায় গেল তার পেট থেকে, সেটা হচ্ছে কথা।
আমরা ডরে এমন বেশ কয়েকটা ঘটনা কিন্তু পেয়েছি, মনে আছে তোর যে তরকারি পর্যন্ত যেটা বাসায় রান্না হয়নি ওই তরকারিও খেয়ে ফেলেছে।
হ্যাঁ, এই ধরনের ব্যাপারগুলো।
ওকে, তারপর আপনার বোনের ঘটনা যাওয়ার কথা ছিল।
আমি আমার বোনের সাথে একটা রুমে ঘুমাতাম আর কি, ছোট ছিলাম আমি, বোন বড়, বোন তখন এসএসসি ক্যান্ডিডেট ছিল। তো আমি যেটা লক্ষ্য করতাম প্রথম দিকে সেটা হচ্ছে রাতে ফিসফিস করে কথা বলতো আপু, অনেক রাতে আমার ঘুম ভেঙে যেত এই আড়াইটা তিনটা, আমি চোখ খুলে দেখতাম যে আপু ঘুমের মধ্যেই কথা বলতো। তো এরকম অনেকেরই অভ্যাস থাকে যে ঘুমে কথা বলে, সেটা আমি ইজি ভাবে কমন জিনিস অনেকেই বলে, সেটা আমি প্রথমে বাসায় কাউকে বলি নাই। তো আমি খালি আপুকেই বলতাম যে হ্যাঁ তোমার জন্য আমি ঘুমাতে পারি না, রাতে কি কথা বলো কথা বলো। খালি আপু বলছে কই আমি কোনো কথা বলি। একদিন আমি পরে দেখি যে আপু কাঁদতেছে, কাঁদতেছে সে কিন্তু শুয়ে শুয়ে কাঁদতেছে না, সে বসে বসে কাঁদতেছে
রাতের বেলা।
হ্যাঁ, সে মানে কি বলবো, মানে বসে আছে হাঁটু এরকম করে উঁচু করে, তো হাঁটুর মধ্যে কপালটা থেকে কাঁদতেছে এবং খুব ক্ষীণ শব্দ আর কি। তো আমি পরে আপুকে মানে নাড়ালাম যে এই কি হয়েছে, দুইবার তিনবার নাড়ানোর পরে পরে আপু মনে হলো যে জ্ঞান ফিরছে এরকম, মানে আপু জ্ঞানে ছিল না, তখন সব জ্ঞানে ছিল না। পরে সে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর বললো যে কি হয়েছে, আমি যে কি তুমি কাঁদতেছো কেন এত রাত্রেবেলা, কি হয়েছে সমস্যা, আব্বুকে ডাকবো, বলে না না তুমি ঘুমাও। তো কিন্তু তার চোখে মুখে দেখলাম একটা ভয়, খুব মানে ভয়ঙ্কর কোনো কিছু হঠাৎ কেউ যদি দেখে বা এমন একটা জিনিস হয় যে মানে আমার আর কোনো কিছু করার নাই শেষ মুহূর্ত, যে এরকম একটা ভয় একটা মানুষের ফেসে দেখা যায় সেরকম একটা ভয় আমি। তো পরের দিন আব্বুর সাথে আব্বু কথা বলছে সকালে যে আব্বু আমি প্রতিদিন রাতেই একটা স্বপ্ন দেখি, একই স্বপ্ন, প্রথম যখন দেখছি তখন অতটা গুরুত্ব দিই নেই, প্রতিদিনই আমি একটা স্বপ্ন দেখি। তারপর ওরা বললো যে কি দেখো, যে আমি দেখি যে একটা বৃদ্ধ লোক, কিন্তু অনেক খাটো, অনেক খাটো একটা বৃদ্ধ লোক প্রতিদিন তিনটা সাদা বক নিয়ে আসে,
বক
সাদা বক, সাদা বক নিয়ে আসে এবং কলিং বেল দেয় আমাদের। কলিং বেল দেওয়ার পরে আমি দরজা খুলি, আমি দরজা খুলি এবং সে বক দিয়ে বলে যে আমাকে বলে যে নিবি নাকি, এরকম করে করে আমার গায়ের দিকে ছুঁড়ে ফেলার চেষ্টা করে, কিন্তু সে আমার কাছে আসতে পারে না কোন একটা কারণে, সে আমার কাছে আসতে পারে না, মানে ঘরের গন্ডিটা পেরোতে পারে না। তো আব্বু বললো যে আচ্ছা ঠিক আছে আমি এটা নিয়ে পরে চিন্তা করবো। পরে আব্বু সেদিনই সন্ধ্যায় দেখলাম যে একটা তাবিজ নিয়ে আসছে,
তারপর হাতে দিয়ে দিল, তাবিজ দিল। তো মনে হলো যে মানে সেদিন আরো অবস্থা খারাপ, সেদিন তো সারা রাত ঘুমাতেই পারি নাই, সে সারাটা রাত ছটফট করছে। পরে আব্বু আসছে, আব্বু এসে আমরা সারা রাত সেদিন কেউ ঘুমাতে পারি নাই।
ওনার যে ছটফট করছিলেন ওটা কি উনি কোনো কারণে অস্থির হলে যেভাবে
হলে না, সে কাউকে দেখতে পাচ্ছে বলতে?
আচ্ছা আচ্ছা, জ্বর হলে যেমন
ঘরের মধ্যেই দেখতে পাচ্ছে, হ্যাঁ ঘরের মধ্যে দেখতে পাচ্ছে, এবং সে তার সাথে কথাও বলতেছে, মাঝখানে মাঝখানে কথা বলতেছে, কিন্তু আমরা কেউ কিছু বুঝতে পারছি,
এগুলো বুঝতে পারছিলেন?
হ্যাঁ হ্যাঁ, সে কথা বলতেছে আমি যাবো না, বলছে আমি তোমার সাথে যাবো না, আপু বলছে আমি তোমার সাথে যাবো না, যাবো না, ছেড়ে দাও তুমি, আইসো না আমার কাছে, আমাকে ঘুমাতে দাও, এরকম বলছে। তো পরে আব্বু বললো যে জিনিসটা তো আসলে খারাপ কিছু। আব্বুর কাছ থেকে যেটা জানলাম যে আমাদের দাদু ভাষায় যেটা ছিল, দাদু ভাষায় যে জিনিসটা সেটা হচ্ছে ওখানে চলাচলের রাস্তা বলে আর কি, এক্স্যাক্টলি ওটা ওইখান থেকে আর কি, আমি নাম নিব না অ্যাকচুয়ালি, দিন ভোর যেটাই হোক, তো তারা ওখান থেকে চলাচল করে, আমরা যেখানে বিল্ডিং করেছিলাম
আমরা কিন্তু সেই প্যাটার্নে পৌঁছে গেলাম, আগেও আমরা দুই থেকে তিনবার শুনেছি
এটা,
যে অন দ্য ওয়ে অফ দ্যাম, তাদের পথে একটা,
এটা কিন্তু এখনো এই 2015 হয়ে গেছে, তারপরে এখন এখনো আছে এটা। তো আব্বু তখন বললো যে জিনিসটা বোধ হয় সেটাই, সেটা তুমি দেখতাম আমরা দেখতাম, সেটাই চলে আসছে কোন একটা হবে। তো আব্বু পরবর্তীতে এটা অন্য একটা স্টেপ নেয় এবং আরো ভালো কিছু রিচুয়াল আর কি এটার জন্য করে। পরবর্তীতে যেটা হয়, একদিন রাতের বেলা আব্বু উঠে দেখতেছি যে মানে হেঁটে যাচ্ছে, এতে সে মানে দরজাটা যে খুলে বাড়ি চলে যাবে, আমি ওখানে গিয়ে ধরছি, একদিকে ধরে রাখছি আর আমি চিৎকার করতেছি, আব্বুকে ডাকতেছি আর কি। তো আব্বু রুম থেকে আসছে, আম্মু বের হয়েছে, তারপরে আব্বুকে না ডাকছে, কিন্তু আব্বু আসলে আব্বুর মধ্যে নেই, আব্বু একদমই নাই, আব্বু কাউকে চিনেও না আমাদের, এসে চলে যাবে, আজকে তার যাওয়ার দিন, বলছে যে আজকে তো আমার যাওয়ার দিন, তুমি জানো না, এরকম বলতেছে।
এটা কি ঘুমের মধ্যে বলছে?
ঘুমের মধ্যে না, সে তার চোখ খোলা। আব্বু যেটা করলো, আব্বু কিছু জানে আর কি, আব্বু হালকা পাতলা কিছু জানে, উনি লোয়া কলাম পড়লো, কাগজে কিছু সুরা লিখে উনি দেয়ালের এবং বাহিরের গেটের লাগিয়ে দিল, দেয়ালের চার কোনায় চক্রা, হ্যাঁ তখনই সাথে সাথে লাগিয়ে দিল, লাগানোর সাথে সাথেই মানে একদম মানে বিশ্বাস করবে না, সাথে সাথেই জিনিসটা হচ্ছে আপু মানে একদম ঘুমিয়ে পড়ছে। তো সেদিন আমরা কিছু বলিনি, সকালবেলা পরে আপুকে জিজ্ঞেস করা হয়েছে, আপু তখন বললো যে ও আসছিল, ও ঢুকতে পারতেছিল না, এবং বলতেছিল যে সামনে একটা রেখা টানা আছে, মানে যেটা আব্বু তাবিজ দিয়েছে আসলে সেটা অ্যাকচুয়ালি।
আচ্ছা, এটা এটা কি সেই জিনিসটাই যেটা একই মানুষকে দেখতে পেতো, যে তিনটা বক নিয়ে
কলিং জিনিস, এবং ওই বক নিয়ে যে আসতো সেটা হচ্ছে সেই আম্মু যেটা দেখতো, সেটা যেটা আমি দেখতাম
আপনি দেখছেন,
যেটা আমাদের দাদু বাসা ছিল সেটা,
এবং সেখান থেকে সেই পুরনো ঢাকার বাসা থেকে
আমাদের সে চলে আসছে, কোন একটা হবে কোন একটা কারণে বা কোন একটা আকর্ষণে সে চলে আসছে।
তারপর কি?
তো আপু যেটা বললো, আপু বলছে যে সে আমাকে বিয়ে করতে চায় এবং সে আমাকে নিয়ে যাবে, সে টাইম লাইন দিয়ে দিয়েছে, সেদিন রাতেই ছিল টাইম লাইনটা, সে নিয়ে যাবে, সে আসছে, সে ওয়েট করতেছে, তাকে বলতেছে আমি চলে যাবো। আপু বলতেছে যে সে এটাও বলছে যে যদি কোনোভাবে কেউ বাধা দেয় তাহলে আপু সে এত বড় একটা ক্ষতি করে যাবে যেটা কখনোই কেউ ওটা ব্যবহার করতে পারবে না। এবং আমি আসলে যেটা চিন্তা করি এখনো অ্যাকচুয়ালি, ওটা মেবি সেই কারণে আপুর একটা পর একটা বিপদ লেগেই আছে, ইভেন আপু এখনো আর কি হসপিটালেই, মানে আপুর কোনো না কোনো একটা সমস্যা লেগেই থাকে, এ পর্যন্ত 7 বার অপারেশন হয়েছে, তো সমস্যা থেকেই আর কি, খুব ঝামেলাপূর্ণ, মানে এই জিনিসটা আমাদের লাইফে অনেক ক্ষতি করলো।
কথাটা বলেছিল যে ওনাকে যদি নাও নিতে পারে তাহলে তার
যেহেতু নিতে পারে না, এসে একটা প্রবলেম করে গেছে আসলে।
আপনারা গেস করছেন সেটা থেকেই এই ধরনের প্রবলেম গুলো, সেই রাতে নিয়ে যাওয়ার ব্যাপারটাকে আপনারা ইগনোর করলেন কিভাবে, এড়ালেন কিভাবে?
এড়ালাম সেটা হচ্ছে আব্বু পরে আর কি এটা ইনিশিয়েটিভ নিল, সেটা হচ্ছে আপনার ওই কাগজের
চারটা টুকরা করে চারটা সুরা লিখে সে চারটা কর্নারে আর কি দেয়ালে চারটা কর্নারে লাগিয়ে দিল এবং বাহিরে দরজায় লাগিয়ে দিল। এরপরে আপু আর কি তখনই ওখানে নিস্তেজ হয়ে গেছে এবং পরে সাথে সাথে দেখলাম যে ঘুম
মানে স্টাইলে আঙ্কেল হচ্ছে বেঁধে
উনি বললো যেটা যে ওনার আমি বাবা হয়তো কিছু জানে
কিছু হালকাপাতলা জানে আর কি উনি জেনে আসছিল যে পরবর্তীতে কি করতে হবে।
সত্যি মানে বিষয়টা একটু অন্যরকম হতো আজকে যদি আমরা আপনার আপুর সাথে একটু ফোনে কথা বলতে পারতাম, কিন্তু যেহেতু উনি হসপিটালাইজ সেক্ষেত্রে
অপারেশন হয়েছে
এই বল না। ওকে, তো এইটা ছিল আপনার ঘটনা?
হ্যাঁ এটা ছিল, মানে এখনো শেষ হয়নি আসলে।
আমরা ডটনিমের কাছে যেটা শুনেছিলাম যে আপনার হয়তো আরো কিছু এক্সপিরিয়েন্স আপনার আছে, সেইগুলো কি ছিল আমরা একটু সেগুলো শুনতে পারি?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আরেকটা যেটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমার আছে একদম নিজের চোখেই দেখা, সেটা হচ্ছে আমার পুরান ঢাকার নাকি দাদু বাসায়। তো আমি প্রতি শুক্রবার এমনিতে জুমার নামাজ পড়তে যাই আর এমনিতে অন্যান্য যে অকেশন গুলো থাকে সেগুলোতে যাই, সর্বরাত অন্যান্য যে ঈদের ফেস্টিভ্যাল গুলোতে যাই। তো এটা হচ্ছে আপনার 2004 এর ঘটনা, শবে বরাতের আগের দিন রাতের ঘটনা বলছি আর কি। ওইখানে আমাদের মানে দাদু বাসার ঠিক দুটা বিল্ডিং পরে আর কি একজন আমার এক রিলেটিভ থাকেন, উনার ছোট বোন আর কি আত্মহত্যা করে মারা যায়, মানে সুইসাইডের কারণটা হচ্ছে তার আম্মুর সাথে কোনো একটা কিছু নিয়ে একটু ঠাকাঠাকাটি হয় তার, তো সে একটু মাথা রকচট ছিল আর কি, তো মেয়েটা সুইসাইড করে। তো তাকে কবর দেওয়া হয় খুব কাছাকাছি একটা খুব পরিচিত, আমি নামটা নিব না, নাম নিলে সবাই এলাকাটাও চিনে যাবে এবং মানে এই ঘটনাটা ওই এলাকার সবাই
সাইড ঘটনা
সবাই জানে,
আন্দাজ করে
সবাই জানে, ওই এলাকার এমন কোনো মানুষ নেই সবাই জানে। তো তাকে ওখানে স্থানীয় একটা কবরস্থানে কবর দেওয়া হয়। আমরা কি এখন যে প্লেসে আছি অ্যাকচুয়ালি এখান থেকে ধরতে গেলে 25-30 মিনিটের রাস্তা হবে আর কি ওই স্থানের ঘটনা। সে মারা যাওয়ার পর যেটা হয় মানে অনেকেই দেখতে পেয়েছে সেটা হচ্ছে সে কবর উপর বসে থাকে রাতে, তো এই সমস্যাটা আমি তখন জানতাম না, যতটুকু জানতাম যে সে মারা গিয়েছে। তো সর্বরাতের আগের দিন রাতে 12:30 হবে, 12:30 বা 12:40 হবে রাতে আমি আর কি ওই স্থানটা থেকে ক্রস করছিলাম কবরস্থানটা থেকে। আপনি যদি একটা নির্জন জায়গা থেকে যান কোন একটা জিনিস মুভ করলে ওটা চোখে পড়বেই, এবং সেটা যদি খুব ব্রাইট কোন একটা জিনিস হয় ব্রাইট কোন একটা কালার হয় সেটা চোখে তো আমি দেখলাম যে আমার বাঁ পাশে আর কি আমি যদি যাচ্ছি আমার বাঁ পাশে কবরস্থানটা, তো আমি দেখলাম যে কিছু একটা নড়তেছে। তো আমি পরে তাকালাম খুব ভালোভাবে যে কে এটা, কি মানুষ নাকি কোনো, বললাম যে হ্যাঁ মানুষের মতো বসে আছে সে উপর হয়ে তো একটা কবরের উপর হাত দিয়ে বসে আছে একটা মেয়ে মানুষ আর কি, দেখি মনে হচ্ছে একটা মেয়ে মানুষ। বললাম যে আচ্ছা তো কোনো একটা কারণ আসতে পারে, আগামীকাল সবাই বড় সেই জন্য আসতেই পারে, পুরান ঢাকা তো অনেক রাত পর্যন্ত জেগেই থাকে মানুষ। পরে আবার আমার মাথায় আসলো যে মেয়ে মানুষ কেন আসবে এত রাতে, মেয়ে মানুষ তো আসার কথা না,
রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী মেয়েদেরকে তো
কবর, হ্যাঁ আর ওখানে ঢুকতে দেয়ও না অ্যাকচুয়ালি আসলে, মানে এমনি ছেলে মানুষই ঢুকে না, একটা টাইম লাইন দেওয়া আছে আর কি যে এতটা থেকে এতটার মধ্যে ঢোকা যাবে বাইরে। তো আমি পরে জিজ্ঞেস করছি যে কে, এটা যখন বলছি সে তখন তাকালো আর কি আমার দিকে, সে তাকানোর পরে সে কবর উপর বসছে, কবর উপর বসে সে যে পা দুটো লম্বা করছে আর শেষ প্রান্তটা আরো দুটো কবর পরে দিয়ে পড়ছে। মানে আমার এত ভয় লাগতেছিল যে মানে আমি তখন কি করবো, আর আমি তখন ছোট আমার কাছে মোবাইল টোবাইলও নেই যে আমি যদি কমিউনিকেট করবো আমি দৌড় দিব কি করবো বুঝতে পারতেছিলাম না, মানে আমি বসে পড়ছি আমি দেখতেছি সে তাকায় আছে, সে তাকায় জাস্ট আমার দিকে তাকায় আছে এবং উপর থেকে গাছে যে পাতাগুলো পড়তেছে তার বডি ক্রস করে করে যাচ্ছে পাতাগুলো।
আচ্ছা
মানে একদমই ট্রান্সপারেন্ট একটা জিনিস এরকম,
মানে বসে পড়েছেন বলতে আসলে আপনি বসতে বাধ্য হয়েছেন?
হ্যাঁ মানে আমার তখন বডিতে কোনো স্ট্রেংথ নাই, মানে আমি জাস্ট কাঁপতেছি আমার কিচ্ছু করার নাই তখন, আমার তখন মনে হলো যে আমার
সময় হঠাৎ করে ব্রেন কাজ করে না যে আসলে কোন জিনিস,
হ্যাঁ মানে আমার ব্রেন একদম কলাপস হয়ে গেছে এরকম আর কি। তো আমার সাইডে আমার আমি ফিল করলাম যে আমার ডান পাশে কিছু একটা টাচ করলো, টাচ করার সাথে সাথে আমি মানে সেন্সলেস হয়ে গেছি। এরপর আমার যখন সেন্স আসছে তখন আমি দেখলাম যে বাসায় আর কি রাতেই বাসায় অনেক মানুষ খেয়াল করে রাখছে আমাকে আর কি, উঠানোর চেষ্টা করছে পানি টানি দিচ্ছে যে তুমি কি হয়েছে কি তুমি কবরের ওখানে ওখানে শুয়ে আছো কেন, আমি যে না আমি তো কবরের উপর শুয়েছিলাম না কোনো কিছুতে শুয়েছিলাম না, আমি এরকম এরকম একটা জিনিস দেখছি দেখে আমি মানে পড়ে গেছি।
আচ্ছা
বল যে না তুমি কবরস্থানের ভিতরে ছিল।
ওকে আপনাকে মানে ওখানে সবাই কবরস্থানের মধ্যে শোয়া অবস্থা,
হ্যাঁ আমাকে পেয়েছে সেই যে মেয়েটা মারা গিয়েছিল সেই মেয়েটার কবরের উপর আমি শুয়েছিলাম।
আমি বলছি যে না আমার এটা হয় নাই, আমি হইছে আমি এখন যাচ্ছিলাম ক্রস করতেছিলাম তখন আমার সাথে চোখাচোখি হয়েছে এবং আমি জাস্ট ওখানে বসে পড়ছি, এরপর আমার গায়ে কিছু একটা মানে ফিল হয়েছে, এরপর আমার কিছু মনে নাই। বলছে না আমরা তো তোমাকে কবর ওখান থেকে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, পরে দেখলাম যে তোমাকে আমার একটা ছোট ভাই আছে এলাকার, ও আর কি পরে দেখলো যে আমি কবর শুয়ে আছি।
আমি একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করছে, যদিও আমি জানি যে এটা কথায় বর্ণনা দেওয়াটা আসলে অলমোস্ট ইম্পসিবল, তারপরেও একটু জানতে ইচ্ছা করছে যে ওই মেয়েটা যখন আপনার দিকে তাকিয়েছিল তার দৃষ্টি এবং তার চেহারায় আপনি কি দেখতে পেয়েছিলেন?
কোনো ভয়ঙ্কর কিছু দেখিনি, মানে হাসি মুখ ছিল আর কি।
হাসি মুখ ছিল
সে তাকিয়েছিল আর কি আমার দিকে, মানে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এবং সবচেয়ে বেশি আমি ভয় পেয়েছি যে পাতাগুলো পড়তেছে না, একটা মানুষ যদি জলজন্ত মানুষ বসে থাকে গায়ে পড়বে,
গায়ে পড়বে,
গা ভেতর থেকে ক্রস করে তার কবর উপর পড়বে না। আমি দেখছি যে পাতাগুলো তার গা ভেতর দিয়ে ক্রস করে করে পড়ছে।
কিছু কিছু সিচুয়েশন থাকে এমন যখন আর কি একটা দৃশ্য ভয়ঙ্কর হতে হয় না কিন্তু অবস্থানটা থাকে ভয়ঙ্কর। ফর এক্সাম্পল আমার একটা ঘটনা মনে পড়ে গেল, আমার ফ্রেন্ড মনিরের সাথে ঘটনাটা ঘটে, সে তার জবের কারণে চিটাগাং থাকে এখন আর কি। তো ওখানে যেটা হয় যে কোনো এক কারণে হঠাৎ করে রাত 8:30 বেজে যায় বাড়ি ফিরতে, তো সে কোনো একটা হাইওয়ে দিয়ে আসছিল এবং খুবই মানে দুঃখজনক ভাবে সেই হাইওয়ে থেকে আসার পথে তাকে একটা অ্যাক্সিডেন্ট ফেস করতে হয়, তার নিজের না কিন্তু তার পাশে। যেটা হয় সেটা হচ্ছে যে একটা লন্ড্রি ছিল ওখানে, একটু মানে আছে না একটু মফস্বলের দিকে যেমন লন্ড্রি গুলো থাকে ফুটপাথের উপরে বসানো, সেই লন্ড্রিতে একটা ট্রাক উঠে যায় ভুলক্রমে, ব্রেক ফেল করে ট্রাক উঠে যায় এবং সেই লন্ড্রির ভেতরে আর কেউ নয়, ছিল হচ্ছে শুধুমাত্র লন্ড্রিতে যে ছেলেটা আয়রন করে সে। এবং সেটা মনিরদের কোয়ার্টারের আশেপাশে হওয়াতে ওই ছেলেটার কাছ থেকেই সবসময় শার্ট ইস্ত্রি করে সে সকালে নিয়ে চেঞ্জ করে অফিসে যেত। তো ব্যাপারটা যেটা হয় যে ওই ঘটনাটা দেখে, ওই থ্যাপলানো শরীরটা দেখে মনিরের মাথায় খুব বাজে ধরনের একটা এফেক্ট হয় আর কি। অনেকগুলো কাপড় ছড়াছড়ি করে পড়ে আছে, একটা টাকার বাক্স উল্টে আছে, সবকিছুতে রক্ত এবং ছেলেটা মনে হচ্ছে যেন চেহারাটাতে কোনোভাবে কোনো এফেক্ট হয়নি, চেহারাটা দেখে মনে হচ্ছে যেন ঘুমাচ্ছে স্থির, কিন্তু বডিতে কোনো মাংস জায়গায় নেই, ঠিক আছে, হাত পা উল্টে মানে পা মাথার পাশে পড়ে আছে, এ ধরনের একটা ব্যাপার ঘটে গেছে আর কি সামহাও। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা ঘটে সেদিন রাত্রেবেলা মনিরের বাড়িতে, কমিংবেল বাজে রাত্রে 3:15 তো সে একই রুমে তারা দুজন থাকে আর কি, দুজন থাকে, সে এক খাটে থাকে আরেক খাটে থাকে, ডান দিকের খাটে জানালার পাশে সে থাকে আর বাম দিকে যেদিকে কোনো জানালা নেই সেদিকে তার বন্ধু বা কলিগ যেই হোক থাকে। তো রাতে 3:00 কমিংবেল বাজার পরে স্বভাবতই সে অবাক হয়ে যায় এবং দরজা খোলার আগে সে তাকায় এবং তাকে যে দৃশ্যটা দেখে সেটার জন্য সে তৈরি ছিল না, কোনো ভয়ঙ্কর দৃশ্য না, জাস্ট ওই ছেলেটাই তার কাপড় হাতে নিয়ে তাকিয়ে তার দিকে হাসছে, যে কাপড়গুলো মনির ইস্ত্রি করতে দিয়ে এসেছে তার দিকে তাকিয়ে হাসছে। এবং এটা দেখে সে, মনির খুবই স্ট্রং নার্ভের একটা ছেলে, সে জাস্ট নিজে নিজে চিন্তা করে আমি যা দিচ্ছি ভুল দিচ্ছি, অ্যাক্সিডেন্টের একটা প্রভাব আমার উপরে, হ্যাঁ। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে তার ফ্রেন্ড যে তার সাথে থাকি সে তখন ঢাকায় চলে গেছে তার ফ্যামিলির সাথে মিট করতে, সো আলটিমেটলি বাড়িতে সে একা, সে কোনো কিছুই চিন্তা করে না এবং চিন্তা না করে এক পর্যায়ে সে এসে আবার শুয়ে পড়ে। শুয়ে পড়ার পরে ঘুম থেকে যখন ওঠে তখন সে বুঝতে পারে টোটাল ব্যাপারটা একটা স্বপ্ন ছিল, হ্যাঁ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে টোটাল ব্যাপারটা স্বপ্ন যদি হয় তাহলে তার বেড চেঞ্জ হওয়ার কথা না, সে কিন্তু জানালার পাশের বেড়ে আর ছিল না, অন্য বেড়ে শুয়েছিল, তার মানে সে উঠেছিল। সো হাউ ইউ এক্সপ্লেইন দ্যাট?
আসলে এটা এক্সপ্লেইন করার মতো কিছু নাই,
দেখ সিনটা কিন্তু ভয়ঙ্কর ছিল না, একজন কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকতেই পারে কিন্তু তৎক্ষণাৎ ওই অবস্থায় যাকে আমি একটু আগে লাশ দেখে এসেছি
সে যখন কাপড় নিয়ে আবার স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকবে নিশ্চয়ই এটা ভয়ঙ্কর হয়ে যাবে।
তাহলে চলে যাই আবার কাজল ভাইয়ের কাছে।
তো কাজল ভাই আর কোনো ধরনের ঘটনা কি আছে আপনার?
হ্যাঁ, এটারই একটা ছোট অংশ আছে আমি এখন যেটা বললাম, সেটা হচ্ছে আমারই একটু সম্পর্কীয় নানা, উনি হচ্ছে প্রতিদিন মাঝরাতে গিয়ে ওই কবরস্থানে কোরআন শরীফ পড়ে এবং ফজরের নামাজটা একবারে সেরে তারপর বাসায় আসে, প্রতি বৃহস্পতিবার যায় আর কি। তো আমি দেখার পরে আর কি আরো অনেক সপ্তাহ পর উনি আর কি কোরআন শরীফ পড়তে গিয়েছে, সাথে ওইখানে পুরান ঢাকায় ফেমাস খাবার হচ্ছে চা আর বাকরখানি রুটি, তো উনি বাকরখানি রুটি আর চা নিয়ে ফ্লাক্সে তো ওখানে কবরস্থানে বসে কবর আর কি পড়তেছে কোরআন শরীফ, এটা ওনার কাছ থেকে শোনা, উনি বাসায় এসে আমাদেরকে আর কি বলছে। তো উনি 2টা থেকে পড়া শুরু করছে, 1-3 পর্যন্ত পড়ছে, তারপরে ওনার পিপাসা লাগলো, বললো যে একটু চা খাই রুটিটা একটু খাই, উনি খাওয়া শুরু করছে, তার 2-3 মিনিট পরই তাকে পেছন থেকে
কে একজন বলতেছে, একটা মেয়ে আর কি, নারী কণ্ঠ, সে বলতেছে যে তুমি, সে উর্দুতে বলছে, আমি বাংলাতেই বলিয়েছিলাম, বলছে যে তুমি কি একা একা খাবা, আমাকে দিবা না, এরকম দুবার বলছে। তখন নানা নানার পেছনে তাকায় নেই, সে সেখান থেকেই বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমিও খাবা, আচ্ছা দাঁড়াও। নানা কি করছে, সে চাটা খায় নাই, সে চা যে অবস্থা ছিল সেই অবস্থায় নিয়ে বাকরখানে রুটি সহ পেছনে দিয়ে দিছে, রাস্তার পেছনে দিয়ে দিছে, সে তাকাই নেই, সে আবার কর্ণসুই পড়া শুরু করছে। সে সাউন্ড কিন্তু শুনতেছে, খাচ্ছে যে একটা মানুষ পেছনে বসে, মানুষ বা যেই হোক, সে কিন্তু ওই মেয়েটার কবরের কাছেই বসে পড়তেছে। সে এরকম পড়তেছে ফজরের নামাজ পর্যন্ত, আজান পর্যন্ত আর কি সে কন্টিনিউ করলো। ততক্ষণ পর্যন্ত সে অনেক কিছু ফিল করছে, খাইছে, চায়ের কাপের সাউন্ড যে রাখলো এরকম। পরে উনি জাস্ট শেষ হয়েছে আর উনি মুভ করছে ওখান থেকে, উনি একবারও পিছনে তাকাই নাই যে আর কি হয়েছে ওখানে, কি কেউ খাইছে বা কিছু, এরকম কিছু না। সে বাসায় আসছে পরে, একদম পরে দুপুরে গিয়ে সে ওই জিনিসগুলো নিয়ে আসছে, এটা এখনো কন্টিনিউ আর কি চলতেছে, এখনো দেখে
মানুষ। তো জাজিল ভাই, আপনার কাছে তো মোটামুটি অনেক ধরনের ঘটনা আছে ডটিমের কাছে শুনেছিলাম, তো আমরা শুনতে থাকি আরো কি ঘটনা আপনার লাইফে ঘটেছে।
আরো হচ্ছে আমার দুটা আরো ঘটনা আছে, অ্যাকচুয়ালি ঘটনা আমার দাদু বাসার পুরান ঢাকাতে, ওখানে অসংখ্য, মানে ওখানে অ্যাকচুয়ালি মানে ওটা বলতে গেলে দিনের রাত দেখা না একদম।
আচ্ছা,
তো বলতে গেলে আজকে এক সারা রাত পার হয়ে আরো একদম শেষ হয়ে যাবে সব কাহিনী, শেষ হবে।
আমরা
অল্প কিছু বলি, সেটা হচ্ছে এটা আমাদের ভাড়াটিয়া আর কি, আমরা বিল্ডিংটা ছেড়ে আসছি, আপনাকে আগেই বললাম যে আমরা ধানমন্ডিতে শিফট হলাম, তো আমাদের বাসাটা ওখানে ফাঁকা ছিল, আমরা ওটা ভাড়া দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ভাড়াটিয়ার একটা এক্সপিরিয়েন্স আর কি। তো সে মধ্যরাতে উঠলো আর কি, উঠে বাথরুমে গেছে, দরজা খুলে রেখে গেছে। আমাদের হচ্ছে বাসাটা বাথরুমটা একটু দূরে সাইডে আর কি, রুম থেকে বের হয়ে সে বাথরুমে গেল, বাথরুমে গিয়ে বাথরুম করে সে যখন মানে বাসার রুমের ভিতর ঢুকছে, ঢুকে দেখে কি মানে বিড়ালও না আবার বাঘও না, এরকম সাইজের একটা প্রাণী এবং অনেক লোমশ ডালো, সে তার ওয়ার্ড্রপের উপর বসে আছে। সে আর কি মানে ওই আমাদের ভাড়াটিয়ার আন্টি তো মানে দেখে জাস্ট মানে তাকায় আছে যে কি এটা। সে যখন চিৎকার দিয়েছে তখন তার হাজবেন্ড ঘুম থেকে উঠে আসে, হাজবেন্ড ঘুম থেকে উঠে সেও দেখছে। সে জিনিসটা যখন নিচে নামছে, নিচে ওইখান থেকে নিচে নামার পরে সেটা মনে হচ্ছে যে একটা মানুষের মতো, বাট খুব ছোট খাটো, এটাকে আমরা মানে
চোখের সামনে,
ওনাদের চোখের সামনে
মানুষের।
হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমি বলি, এটা হচ্ছে গিয়ে এই জিনিসটা আমার দাদির উপর ছিল আর কি, এবং এত সময় পেলে সে আদার্স মানুষদেরও জ্বালাতন করে, এখনো করে। পরে তারা দুজনেই বের হয়ে গেছে ভয় পেয়ে, বের হয়ে যাওয়ার পরে সেই জিনিসটাও বের হয়েছে, বের হয়ে সে জাস্ট সামনের ছাদ ছিল একটা, ছাদ দিয়ে ক্রস করে চলে গেছে। এরপরে সে চিৎকার দিয়ে সবাইকে আশেপাশে মানুষজনকে ডাকাডাকি করে উঠাইলো, আসার যে মানুষজন ছিল তারা আসছে, আসার পরে বলছে যে কী হয়েছে, কী দেখলাম, যে আমরা এরকম দেখলাম, এই সমস্যা, আমরা এখানে থাকতে পারবো না, এটা আমাদের পক্ষে বসতে বললাম, কী দেখলাম, এটা কোনো একটা বিড়ালও না আবার বাঘও না, এত বড় একটা জিনিস তো থাকতেই পারে না। আবার যখন সে নামছে, নামার পর তখন দেখলাম যে একটা মানুষের মতো, কিন্তু খুবই খাটো এবং একদম লোমশ, আর দাঁত খুব তীক্ষ্ণ তীক্ষ্ণ দাঁত ছিল তার, তাকিয়েছিল। হ্যাঁ, পরে দাদা ছিল, তখন দাদা জীবিত ছিল আমার, দাদা আসছে, দাদা আসার পরে সে তখন সুরা টুরা পড়লো, পড়ার পরে সে যখন সুরা পড়তেছে তখন আবার ওই আমার ভাড়াটিয়া যে আন্টিটা, সে আবার চিৎকার করে উঠলো, বলে ওই যে যাচ্ছে যাচ্ছে, মানে সে নাকি আমাদের মানে আমরা দুই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলাম, তো তো মাঝখান দিয়ে নাকি সে ক্রস করতেছে, সে দেখতে পাচ্ছে বাট আমরা দেখতে পাচ্ছিলাম না, সে একদম লাফ দিয়ে সরে গেছে, বলে এই যে যাচ্ছে যাচ্ছে বিড়ালের মতো বড়, না আমরা কেউ দেখতেছি না। পরের দিন আবার মানে সেই দিনে ভোরবেলার, ভোরবেলার ঘটনা বলছি, সব খুব সকালে উঠছে, সাড়ে চারটা পৌনে পাঁচটার দিকে, তো উঠে রান্নাঘরে গেছে, ওই আন্টিটা রান্নাঘরে গেছে, আর ওই সময় আমার বড় চাচি তার রুম থেকে বের হয়েছে তার বাসা,
সে বের হয়ে দেখে কি যে ওই আন্টিটা তার রান্নাঘরে দাঁড়ায় কার সাথে কথা বলতেছে। এটা দেখে বড় চাচি ভয় পেয়ে তার ঘরের ভিতরে ঢুকে গেছে। পরে যখন আসলো আন্টিটা আসছে, আন্টিটা আসার পরে তখন বড় চাচি বলছে, ভাই তুমি কার সাথে কথা বলো এত সকালে? বলে যে কেন, ওই যে একটা ছোট ছেলে এখানে দাঁড়ায় ছিল ভিতরে। বলে এত সকালে কোথা থেকে চলে আসবে, বাইরে গেট তো এখনো খুলেই নেই।
বাইরে গেট দেখেছিল কাউকে কথা বলতে?
হ্যাঁ হ্যাঁ, বড় চাচি দেখছে সে কথা বলতেছে কারোর সাথে, কিন্তু কেউ নাই ওখানে। সে কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছে স্পেসটা, কিন্তু সে কথা বলতেছে। সে বলছে, আরে আমি একটা ছেলের সাথে কথা বলছি, এখানেই তো বসেছিল, এখানে বসেছিল কথা বলছে। বলে কখনোই সম্ভব না, কারণ আমাদের মেইন গেট এখনো খুলেই নেই এত সকালে।
তাহলে কিভাবে আসবে,
কিভাবে আসবে, দেয়াল টপকে আসবে এটাও সম্ভব না এত ছোট। যেভাবে সে বলতেছে এত ছোট ছেলে কখনোই পাঁচিল টপকে আসতে পারবে না। তো এইটা হচ্ছে গিয়ে মানে ঘটনা।
ওকে, আপনাদের বাড়ির যে ঘটনা শুনছে এটা তো আমাদের একটা কোনো গন্তব্য হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এই বাড়িটার কথা শুনছি। ওকে, আর কোন ধরনের কিছু কি আছে?
আর কোনো আরেকটা আছে, সেটা হচ্ছে আমার, আমি তখন ক্লাস নাইনে পড়ি, ওটা আমার জন্য একটা ভয়ঙ্কর রাত ছিল বলতে গেলে। মানে খুব ছোট কিন্তু আমার কাছে খুব ভয় লাগলো, জিনিসটা কোনো এক্সপ্লেনেশন নাই আমার কাছে এখনো। আমার পক্স হয়েছিল তখন, চিকেন পক্স ছিল। বাসায় আমি ছিলাম, আমার আম্মু ছিল আর আমার নানু ছিল। তো আমার তখন আমার আম্মু আর নানু বসে আম্মুর রুমে টিভি দেখতেছে, আর আমি আমার রুমে শুয়েছিলাম, যেহেতু পক্স আর কি আমি শুয়েছিলাম। একটা সময় আমার খুব বাথরুম পেলাম, তো আমি বললাম আমি আবার ডাকবো, তখন আমি আর কি চলতে পারি। আমার অনেক পক্স হয়েছিল, গায়ে অনেক ব্যথা ছিল, কিন্তু আমি তখন মোটামুটি হাঁটতে পারি। আমি বললাম যে আমি নিজেই যাই, কিন্তু আমার নানু বলেছিল যে আমি যদি বাথরুমে যাই তাহলে যাতে আমি কাউকে অবশ্যই ডাকি, আমি সাথে নিয়ে যাই। আমি সেটা করি নাই, সেটা করি নাই, আমি একাই গেছি। একা গিয়ে বাথরুমে বসছি, তো বাথরুমে আমাদের দুটো লাইট ছিল, দুটো লাইট বিধায় দুটো রিফ্লেকশন পড়তো সবসময় মানুষের। তো আমি বসে আছি, বসে বাথরুম করে যখন আমি দাঁড়ালাম তখন আমার একটা রিফ্লেকশন দাঁড়ালো, আর একটা রিফ্লেকশন বসেই আছে। তো আমি মানে জাস্ট হাত নাড়াচ্ছি যে কে এটা, মানে সে বসেই আছে। আমি এটা দেখে খুবই ভয় পাইছি এবং সাথে সাথে চিৎকার করলাম নানুকে ডাকছি। নানু এসে দেখো আমাকে বকা দিচ্ছে যে তোমাকে না বলছি তুমি একা যাবে না, এই অবস্থায় কখনো একা মুভ করতে হয় না, সমস্যা হয়, নানু বলতেছিল আর কি। তো সে আসার পরে আবার রিনিং পাতা দিয়ে ঝাড় ঝেড়ে ছেড়ে দিল। তো আমি যখন নানুকে বললাম যে নানু এরকম আমি উঠে গেছি, কিন্তু ওই ছায়াটা উঠতেছিল না, সে বসেই আছে, বুঝলাম না। এবং অন্য কোনো সাইড থেকে একটা মানুষ, মানে বাথরুমে তো আমি একাই, এটা কিভাবে সম্ভব, মানে আমি এটার কোনো এক্সপ্লেনেশন এখনো পাই না, খুব ভয় পেয়েছিলাম।
ওকে তাজুল ভাই, মানে আপনি যেই রোগটার কথা বলেন, চিকেন পক্স হয়েছিল, একটা সময় কিন্তু মানে ওলা ওঠা বলে একটা কথা ছিল গ্রামে প্রচলিত, এবং এটা নিয়ে অনেক ধরনের কিছু কুসংস্কারের সাথে জড়িয়ে গিয়েছিল। তো হয়তো বর্তমানে এটার অনেকটাই কেটে গেছে। তো যাই হোক তাজুল ভাই, আপনার কাছে আমরা বেশ কয়েকটা ঘটনা শুনলাম, এবং কয়েকটা ঘটনা তো আসলে আমি আর রেহান দুজনেই দুর্দান্ত লেগেছে আমাদের কাছে। তো অনেক ধন্যবাদ আমাদের এই জার্নিতে এসে আপনার এই অভিজ্ঞতা গুলো আমাদের
সাথে। অনেক বেশি বেশি ধন্যবাদ। আর আমার ইচ্ছা ছিল, আমি সবসময় শুনতাম, ইচ্ছা ছিল যে আমি আমার কাহিনী গুলো কখনো বলবো, এক্সপ্লেন করবো, মানুষ শুনতে পারবে তারা। মানে আমার কাছে এগুলোর কোনো এক্সপ্লেনেশন নাই, যদি তাদের কাছে যদি কোনো এক্সপ্লেনেশন থাকে হয়তো বা তারা,
আমরা যদি কারো কাছে বড় ধরনের এগুলো নিয়ে এক্সপ্লেনেশন থাকে প্লিজ আমাদেরকে জানান, আমরা আপনাদের এক্সপ্লেনেশনের অপেক্ষায় থাকবো। তো অনেক ধন্যবাদ তাজুল ভাই। তো আজকে এই পর্যন্তই না, এই পর্যন্তই মনে হয়। তো এখন ওঠা উচিত, আরো কিছু ঘটনা যদি শুনতে চাই রাত ভোর হয়ে যাবে
লাইট, এবং আমরা আসলেই চাই না এখানে ভোর হয়ে যাক।
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেকের কাছে এমন আরো অনেক স্টোরি আছে, রাত ভোর হয়ে যাওয়ার মতো অনেক স্টোরি আছে, কিন্তু একদিনে তো সব শুনে ফেললে হবে না। তবে একটা কাজ করতে পারে, তাজুল ভাই যে কবরস্থানটার কথা বলেছিল
সেটা
আমরা যাওয়ার সময় একটু সেই রাস্তাটা দিয়ে আমরা যেতে পারি।
ভেরি ওয়েল সেড, আসলে এই টাইমটাতেই তো মনে হয় তাজুল ভাই দেখেছিল, এই টাইমটার আশেপাশেই হবে হয়তো। যাই হোক, সেটা তাজুল ভাইকে নিয়েই যেহেতু যাবো, উনি জানি না কতটুকু সাহস পাবে ওখানে আবার ফেরত যাওয়ার। বাট থ্যাংক ইউ দোস্ত, ভালো একটা বুদ্ধি দিয়েছিস।
আর কিছু বলার নেই, আপাতত উঠতে হবে,
চল উঠি, দেখে আসি এমন আরো একটা জায়গা যেখানে আবারও গিয়ে বলতে পারবো বিলিভ ইট অর নট ফিয়ার ডাজ এক্সিস্ট।
তোমার মানে ভয়।
দৌড়ের 41তম পর্ব আজকে শেষ হয়ে গেল। আগামী বৃহস্পতিবার আবারও আরজি কিপ্রিয়া এবং তার টিম মেম্বারকে নিয়ে সে হাজির হয়ে যাবে 42তম পর্বে। এই পর্বে যদি আপনি আপনাকে দেখতে চান, যদি জীবনের অভিজ্ঞতাগুলো লাখো মানুষের সাথে ভাগাভাগি করে নিতে চান, তবে আমাদের ফোন নম্বরটি আরো একবার মনে করিয়ে দিচ্ছি, 09613892892, 09613892892। আপনার ফোনের অপেক্ষায় রয়েছি আমরা। শুভরাত্রি।